This track was downloaded from FusionBD.com.
FM 89.2.
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better.
ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামে চলে যাই, আমার ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামে চলে যাই, কোকিলের সেই কুহু ডাক যেথায় শুনতে পাই, আমি কোকিলের সেই কুহু ডাক যেথায় শুনতে পাই, ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামে চলে যাই, আমার গ্রামে চলে যাই, আঁকা বাঁকা মেঠু পথ সবুজ গায়ের মাটি, মনে বলে সেথায় গিয়ে খালি পায়ে হাঁটি, আমি খালি পায়ে হাঁটি, আঁকা বাঁকা মেঠু পথ সবুজ গায়ের মাটি, মনে বলে সেথায় গিয়ে খালি পায়ে হাঁটি, আমি খালি পায়ে হাঁটি, মায়ায় ভরা বটের ছায়ায় শীতল হাওয়ায় প্রাণ জুড়াই, ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামে চলে যাই, আমার গ্রামে চলে যাই, নদীর কূলে কাশ ফুলে বাতাস পেয়ে দোলে, বাঁশ বাগানে মাথার উপর জুনাক বাতি জলে রে, জুনাক বাতি জলে, আঙিনাতে দাদি জানের রসের কিচ্ছা শুনতে পাই, ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামে চলে যাই, আমার গ্রামে চলে যাই, কোকিলের সেই কুহু ডাক যেথায় শুনতে পাই, ইচ্ছে করে শহর ছেড়ে গ্রামে চলে যাই, আমার গ্রামে চলে যাই।
এই ইচ্ছের জায়গাটা আসলে অনেকেরই পূরণ হয়েছে এবং অনেকেরই হয়নি। এই ঢাকা শহরে বসে হয়তোবা এই রমজানের পবিত্র ঈদে অনেকেই বাড়ি যেতে পারেননি, তারা অনেক বেশি মিস করছেন তাদের নিজের গ্রামটাকে, নিজের পরিবারটাকে, তাদের হয়তোবা এই গানের মধ্য দিয়েই অনেকখানি আমরা নস্টালজিক করতে পেরেছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। অসম্ভব সুরেলা কণ্ঠের একজন মানুষ তার জীবনের গল্প নিয়ে আজকে আমাদের সঙ্গে আছেন, তিনি কে তার পরিচয় আমরা জানব এবং হ্যালো 8920 সম্পর্কে আপনাকে আরো একবার বলতে চাই। হ্যালো 8920 হচ্ছে এমন একটি অনুষ্ঠান যেখানে এসে মানুষ তার জীবনের গল্প বলে এবং সেই জীবনের গল্পে হাজার রকমের রং থাকে। আমরা বিশ্বাস করি পৃথিবীতে যত মানুষ রয়েছে প্রত্যেকটি মানুষের জীবনের গল্প প্রত্যেকটি মানুষ থেকে আলাদা, সেই অর্থে আজকে যিনি রয়েছেন তার জীবনের গল্পটাও অনেক অনেক বেশি আলাদা। কিন্তু তিনি আমাদের সমাজের পরিচিত একজন মানুষ, তিনি কণ্ঠ তো ধারণ করেছেন অদ্ভুত সুন্দর সুরেলা গান এবং সেই গান আমাদের অন্তরকে অনেকখানি ছুঁয়ে যাবে আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আপনি যদি তাকে দেখতে চান, তার সম্পর্কে কোনো কোয়েরি থাকে, তাকে কোনো প্রশ্ন করতে চান, সাথে সাথে চলে আসবেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আমি আরো একবার বলছি www.facebook.com/hello8920। ওখানে যাওয়ার পর অবশ্যই লাইক দিতে ভুল করবেন না এবং লাইক দিলেই আপনি কিন্তু হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাচ্ছেন। চলুন, আজকে যিনি অতিথি রয়েছেন তাকে আমি একটু সম্ভাষণ জানাই আমাদের অনুষ্ঠানে। ঈদ মুবারক।
ঈদ মুবারক।
আপনার নামটা আমি বলে দিচ্ছি, হয়তো অনেকেই চিনবেন আপনার এলাকাতে, মোহাম্মদ আবুল হাশেম। আপনি হচ্ছেন আমাদের লোকগানের একজন শিল্পী এবং আমরা খুব প্রাউডলি বলি আপনি হচ্ছেন মা মাটি দেশ, যেটা বলি সেই মাটির গানের একজন শিল্পী। আপনি কিভাবে বলেন আপনাকে?
আমি চেষ্টা করি মা মাটির কথাগুলি সুরের মাধ্যমে আমাদের নিজস্ব ঐতিহ্য লোকসঙ্গীত সেই লোকসঙ্গীতের কথাগুলি লোকসঙ্গীতের সুরে মানুষের কাছে পৌঁছাবার চেষ্টা করি।
জি, এবং এই চেষ্টা যে আসলে কত বড় প্রিয় শ্রোতা আপনারা সেটা পুরো অনুষ্ঠান জুড়েই জানতে পারবেন। আর হ্যালো ইট 920 তার নিজের আপন বৈশিষ্ট্য থেকে সরে আসবে না, কারণ হ্যালো ইট 920 মানে হচ্ছে জীবনের গল্প। আজকে আমরা এখানে আমাদের শ্রদ্ধেয় শিল্পী আবুল হাশেমের জীবনের গল্প তুলে ধরব, তবে সেটা গানের মালায় গাথা জীবনের গল্প থাকবে। আমরা একটু পরপরই গান শুনবো, খালি গলায় গান, যেটা সবসময় হয়। এটা একটি অর্নামেন্টলেস অনুষ্ঠান, এখানে ওই ধরনের কোন অর্নামেন্টস থাকে না, একদম মাটির যে জীবন সেই জীবনটাকে আমরা ঠিক মাটির মতো করে এখানে উপস্থাপন করি। গলায় যান্ত্রিক কোন কারুকাজ থাকে না, আমরা ঠিক যেভাবে কথা বলি সেভাবেই এখানে কথা বলি। এখানে উপস্থাপনের বিশেষ কোন ভঙ্গি থাকে না, যেভাবে আমি ব্যক্তিগত জীবনে কথা বলি সেভাবেই কথা বলি, এবং আমাদের শিল্পী খালি গলায় গান গেলে তিনি যেভাবে গাবেন সেটাই তিনি এখানে করবেন। সুতরাং সেই জায়গাটি থেকে আমার মনে হয় যে আপনারা একেবারে র এসেন্স যেটাকে বলে সেটা পাবেন। আচ্ছা, আমরা শুরু করতে চাই আপনার জীবনের গল্প। আমাদের বেসিক কিছু জিনিস জানার আছে। একটা হচ্ছে যে যদ্দূর জানে যে আপনি কিশোরগঞ্জেই বড় হয়েছেন, কিশোরগঞ্জেই থাকছেন এখন।
জি,
আর আপনার এই মুহূর্তে আনুমানিক বয়স যদি আপনি একটু আমাদেরকে বলতেন।
বয়স প্রায় 55-56।
আর পেশায় আপনি কি করছেন?
এখন যে পেশা সেটা আমার এলাকায় সঙ্গীত শেখানোর একটা ব্যবস্থা নিয়েছে, ওইখানে একটা সঙ্গীত একাডেমি করেছি আমি, আবুল হাশেম সঙ্গীত একাডেমি। সেখানে একজন শিল্পী হিসাবে আমি আমার উত্তরসূরি অর্থাৎ নতুন কিছু ছাত্রছাত্রীদের মধ্যে আমার লোকসঙ্গীতে রেখে যেতে চাই।
চমৎকার, একেবারে বলতে পারি আমরা আগাগোড়া সঙ্গীতের মানুষ।
এতটুকু হয়তো না, কিন্তু চেষ্টা করি।
জি, চমৎকার, আপনার বিনয়ের জন্য আপনাকে ধন্যবাদ। আমরা শুরু করতে চাই, আপনি আপনার মতো করে বলুন আপনার জীবনের গল্প আমাদেরকে, যেখান থেকে আপনি চান শুরু করতে।
আমি একজন লোকসঙ্গীতের শিল্পী হিসাবে প্রথমেই এবিসি রেডিওকে আমি ধন্যবাদ জানাই, আমাকে কিশোরগঞ্জের করিমগঞ্জ ঘুনাপাড়া গ্রাম থেকে ডেকে এনে আমার জীবনের গল্প বলার সুযোগ করে দিয়েছেন।
জি, অনেক ধন্যবাদ, আমরাও কৃতজ্ঞ।
তো আমি একজন শিল্পী, ছোটবেলায় গ্রামেই আমার জন্ম এবং সেখানেই আমার বেড়ে ওঠা। আমি পুকুরে সাঁতার কেটেছি, গাছে উঠেছি, অনেক রকমের ফল খেয়েছি পাকা গাছ থেকে পেরে। হ্যাঁ, আমি পুকুর থেকে মাছ ধরেছি বিভিন্ন কায়দায়, জাল দিয়ে, কুচ দিয়ে, বসে দিয়ে। সেই তাজা মাছ আমরা ওই গ্রাম থেকে খেয়ে অভ্যস্ত।
জি, এমনিতেই কয় ভাই বোন ছিলেন আপনারা?
তিন ভাই দুই বোন।
আচ্ছা,
আমি তৃতীয়।
তৃতীয় ছিলেন আপনি?
জি জি।
ওকে, মায়ের স্নেহ বলি বা বাবার আদর বলি, সেগুলো কেমন ছিল সেই সবে?
অর্থাৎ আমি আবুল হাশেম, আমার যখন বয়স 8-9 তখন আমার মা বিয়োগ হন আমার জীবন থেকে।
ওহো,
10 বছর বয়সে আমার পিতাকে হারিয়েছি। বর্তমানে ওনাদের অবয়বটা আমার দৃশ্যমান নয়, আর তাদের কোন ছবিও নেই।
মানে ওই সময়টাতে দেখা সেই মূর্তিটাও মনের মধ্যে নেই?
মূর্তিটাও আমার মধ্যে নেই। সেহেতু আমি আমার মা বাবার যে কথাটা বলবো সেটা আমি একটু আবেগ আবৃত হয়ে পড়ি।
কোনো সমস্যা নেই, আপনি বলুন, আপনার মতো করেই বলুন।
যা হোক, আমি সেই ছোটবেলা থেকেই গ্রামে যে বড় বড় বাজার থাকে, সেসব বাজারে কিন্তু এক শ্রেণীর মানুষ গান গেয়ে মানুষকে জড়ো করে তারা কিছু পণ্য বিক্রি করে,
রাইট, ক্যানভাস করা বলে।
হ্যাঁ, ক্যানভাস। জি, ওদের গান শুনতে যেতাম।
আচ্ছা আচ্ছা।
প্রতি হাটবারে খুব মনোযোগ সহকারে গান শুনতাম। এছাড়াও বিভিন্ন বিয়ের অনুষ্ঠান, বিভিন্ন জাতীয় পর্যায়ে অনুষ্ঠান হতো তখন, সেই অনুষ্ঠানগুলি শুনতে যেতাম। ছোট ছোট ছেলে মেয়েরা খুব সুন্দর গান করত, অভিভূত হতাম এবং নিজেও খুব আবেগপ্রবণ হতাম যে কি করে এই গান তারা করে, কিভাবে একজন শিল্পী হওয়া যায়, আমি কি গান করতে পারবো, এরকম আকাঙ্ক্ষা নিজের মধ্যে ছিল।
আপনার পরিবারে এর আগে কি কেউ কোনো আর্টিস্ট বা গানের করা বা এরকম কোনো কেউ কি ছিল?
না।
আচ্ছা, তার মানে আপনি প্রথম। ওকে,
তো সেখান থেকেই এক সময় আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা সৃষ্টি হলো যে আমি গান শিখব। তো আগেই বলেছি যে ছোটবেলায় মা বাপ বিয়োগ হয়েছে, সেই অবস্থা থেকে আমি নিজে নিজে খুব চেষ্টা করতেছি কি করে একটা হারমোনিয়াম কেনা যায়। তখন যেহেতু গার্জিয়ান নেই, টাকা পাবো কোথায়, সেই আকাঙ্ক্ষা থেকে নিজে নিজে ছোট একটা ব্যবসা শুরু করেছি। এখান থেকে একটু লাভ করে কিছু টাকা জমিয়ে আমি একটা প্রথম হারমোনিয়াম কিনলাম।
কিসের ব্যবসা ছিল ওটা?
উপজেলা পর্যায়ে একটা ছোট্ট দোকান ঘর, এটা আমার বাবা এবং আমার বড় ভাই করতেন। আমার বাবা মা মারা যাওয়ার পরে সেটা পতিত পড়েছিল।
আচ্ছা আচ্ছা।
সেই দোকানটাতে আমি একসময় বসে একজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এটা নিজে নিজেই শুরু করেছিলাম ওইখান থেকে ওই ব্যবসাটা। এক পর্যায়ে একটা হারমোনিয়ামের কেনার মতো টাকা আমার মধ্যে জমা হইল। ওই হারমোনিয়াম কেনার পরে আমি গান শেখার জন্য যখন প্রস্তুতি নিলাম, একজন ভালো শিক্ষক খুঁজছি, তখন বিধিবাম, তখন আমার গ্রামের লোকজন সবাই মিলে এবং আমার অভিভাবক তারা বলল যে এই ছেলেটা তো খুবই ভালো, আচার আচরণ লেখাপড়াও করছে ভালো, কিন্তু এখন তো হারমোনিয়াম কিনছে, গান শিখবে এবুদো নষ্ট হয়ে যাবে। সেই জন্য গ্রামের সব লোকেরা মিলিয়া চেয়ারম্যানকে বলল, চেয়ারম্যান বলল যে এক সপ্তাহের মধ্যে তুমি সেই হারমোনিয়াম বিক্রি করবা, আর যে কোনোদিন গান শুনতে না পাই তোমার ওই লাইনে যেতে পারবা না। ওখান থেকেই আমি শেষ পর্যন্ত বিক্রি না করে ওই হারমোনিয়ামটা আমি লুকিয়ে এক জায়গায় রেখে দিলাম।
কোথায় রেখেছিলেন?
ওইটা আমার ঘরের এই এক কোণে চালে লুকিয়ে রেখেছিলাম,
মাসাঙ্গের উপরে যেটা বলে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে রাখার পরে প্রতি রাত্রে আমি যখন সব মানুষ ঘুমিয়ে গেছে এরকম অবস্থায় তখন এটা একটু একটু বাজানো শুরু করি। এক পর্যায়ে যখন আমার উস্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে গান শেখা শুরু করলাম, প্রথম উস্তাদ শ্রদ্ধেয় মনাইমিয়া সাহেবের কাছে।
ওনার সন্ধান পেলেন কিভাবে?
একদিন একটা অনুষ্ঠানে ওনার ছাত্রছাত্রীরা গান করেছিল, সেখান থেকে ওনাকে আমার চিনা, আর লুকেও মুখে আমি যতটুকু শুনেছি যে উনি একজন ভালো উস্তাদ, যারা গান করে এর মধ্যে বেস্ট উনি।
আচ্ছা আচ্ছা,
সেই দিক থেকেই আমারও আকাঙ্ক্ষা ছিল আমি গান শিখব, কম শিখব কিন্তু একটু ভালো গান শিখব।
আচ্ছা,
তো ওনার কাছে যাওয়ার পরে উনি আমাকে পরামর্শ দিলেন, তুমি একা তো আমাকে নিতে পারবা না, কারণ তোমার এখানে যদি গান শেখাতে যাই আমার বাড়ি থেকে অনেক দূর। উনি আমাকে পরামর্শ দিলেন, তুমি দেখো আরো কয়েকজন সঙ্গী সাথী জোগাড় করতে পারো কিনা। সেদিক থেকে আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে আলাপ করলাম, তখন তারাও কিছুটা উদ্বুদ্ধ হইল, বেশ আমরা ছয়জন, এবং এক পর্যায়ে উনি রাজি হলেন। তো আনুষ্ঠানিকভাবে তখনকার সময়ে, এখনকার সময়ে যে গান বাজনা শেখার যে নিয়ম আর আমাদের সময়ের নিয়মটা ভিন্ন রকম ছিল, যেদিন উস্তাদ আসলেন আমাদেরকে প্রথম হাতে করি দিবেন।
আচ্ছা, আমি এই জায়গাটায় আমি আসবো, তবে তার আগে বলতে চাই যে ফ্যামিলি থেকেই তো চাচ্ছিল না, গ্রামের লোকজন চাচ্ছিল না ছেলেটা উচ্ছন্নে চলে যাবে, তারপরে হারমোনিয়াম লুকিয়ে রেখেছিলেন, তারপরে সেই বাড়িতেই আবার উস্তাদ নিয়ে আসছেন, এটা তো রীতিমতো ঝুঁকির ব্যাপার।
না, আমার সেই বাড়িতে কিন্তু আনা হয় নাই।
তাহলে
যে ছয়জন একত্রে গান শিখব বলে মনস্থ করলাম, সেই ছয়জনের একজন নুরুল ইসলাম করে নাম, উনার বাড়িটা একটু দূর, উনার বাড়িতে উনার ফ্যামিলিতে অন্যরা গান বাজনা করে, যার কারণে আমরা স্থানটা নির্ধারণ করলাম উনার বাড়িতে আমরা অনুষ্ঠান।
এবং এটা আপনার পরিবারের কাছে পুরোপুরি গোপন ছিল?
পুরোপুরি গোপন ছিল।
আচ্ছা, আমরা ঠিক এই জায়গাটা থেকেই ফিরব, তবে তার আগে আরেকটা গান আমরা শুনতে চাই।
আমি এখন যে গানটি করছি সেটি কিশোরগঞ্জের একজন বিখ্যাত বাউল অখিল ঠাকুর উনার লেখা একটি গান।
জি।
ওরে আত্মসুখে সুখী যে জন আত্ম সুখে সুখী যে জন প্রেম রতন তার মিলে না প্রীতি সকলে জানে না জানে না প্রীতি সকলে জানে না প্রীতি বিষম জ্বালা চণ্ডীদাসেই রূপে ভুলারে প্রীতি বিষম জ্বালা চণ্ডীদাসেই রূপে ভুলারে এই লাইলির প্রেমে মজনু ভুলা লাইলির প্রেমে মজনু ভুলা লাইলাহা নাম ছাড়ে না প্রীতি সকলে জানে না জানে না প্রীতি সকলে জানে না, যে মজেছে রূপের শানে ভুলাম কালীর লিখায় আর কি মানে রে, ও সে ভয় করে না ঝড় তুফানে, ভয় করে না ওরে ভয় করে না ঝড় তুফানে, পার হয়ে যায় যমুনা ওখিলে কয় মন রে কানা, প্রেমের ঢেউ তোর গায়ে লাগলো না রে, ওখিলে কয় মন রে কানা, প্রেমের ঢেউ তোর গায়ে লাগলো না রে, এই দুনিয়া প্রীতির মেলা, দুনিয়া প্রীতির মেলা, ভাঙলে মেলা পাবে না, প্রীতি সকলে জানে না, জানে না প্রীতি সকলে জানে না, ওরে আত্ম সুখে সুখী যে জন প্রেম রতন তার মিলে না, প্রীতি সকলে জানে না, জানে না প্রীতি সকলে জানে না।
বাহ বাহ বাহ, অনেক বেশি চমৎকার। প্রিয় শ্রোতা, সুরের মূর্ছনাতে আসলে আজকে ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ভেসে যাবে। আমরা এ পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি। 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসব আমাদের শ্রদ্ধেয় শিল্পী আবুল হাশেমকে নিয়ে, যিনি কিশোরগঞ্জ থেকে এসেছেন তার জীবনের গল্প বলার জন্য আজকে এখানে। মাত্র 3 মিনিটের বিজ্ঞাপন বিরতি নিচ্ছি, 3 মিনিট পরে আমরা আবারও ফিরে আসছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে।
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ। কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ। কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হলো ক্লোজ আপ।
FM 89.2 ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, বিরতির পর আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আবারও সবাইকে আমরা জানাচ্ছি ঈদ মোবারক। আপনারা সবাই শুনছেন এবিসি রেডিও FM 89.2। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী, যিনি কিশোরগঞ্জ থেকে এসেছেন এবং কিশোরগঞ্জের বিখ্যাত লোকগানের শিল্পী আবুল হাশেম। আমরা তার কাছে আবারও ফিরে যেতে চাই। দাদা, আমরা ওইখান থেকেই ফিরব, যেখানে আপনি ছিলেন, যে আপনার উস্তাদ মোনায়েম মিয়াকে নিয়ে আসলেন এবং শেখা শুরু করলেন, ঠিক সেই জায়গাটা থেকেই ফিরবো। তবে তার আগে আমি আমার শ্রোতাদেরকে একটু ক্লু দিতে চাই। প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানবেন যে বাংলাদেশে অনেক অনেক মরমী কবি এসেছেন যারা বাংলা গানকে এত বেশি সমৃদ্ধ করে গেছেন দর্শনের দিক থেকে, সুরের দিক থেকে। তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন জালাল উদ্দিন খাঁ, এবং এই জালাল উদ্দিন খাঁকে নিয়ে বাংলাদেশে যারা গবেষণা করছেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছেন আমাদের আজকের শিল্পী আবুল হাশেম। জালাল উদ্দিন খাঁর অসংখ্য গান রয়েছে তার কাছে, এবং তিনি শুধুমাত্র তার গান গানই না, তার গানের তিনি এক ধরনের সাধকও আমরা বলতে পারবো। তো কিভাবে তিনি সেটা হলেন বা কি দর্শন তিনি জালাল উদ্দিন খাঁর মধ্যে খুঁজে পেয়েছেন সেটা আমরা গল্পের ধারাবাহিকতায় তুলে নিয়ে আসবো। তবে আমি তাকে রিকোয়েস্ট করব যে জালাল উদ্দিন খাঁর গানগুলো আমাদের আজকের অনুষ্ঠানে একটু বেশি বেশি খালি গলায় গেয়ে শোনানোর জন্য। তো প্রথমে আমরা একটা গান শুনি, তারপর আমরা আবার গল্পে ফিরছি।
জালাল খাঁর আমি একটি গান গাইছি।
জি,
মানুষ হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে, হাত পা নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে, যত সব পশু পাখি ভূত পিছাস নাই রে বাকি, কালেতে সবাই দেখি মানুষ আকার ধরে, লক্ষ জনি বিহার করে মানুষ হয় তারপরে, মানুষ পশু যায় রেছে না স্বভাব কর্ম অনুসারে, হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে, মানুষের আকার ভিন্ন কার্যতায় পাবে ছিন্ন, সকলেরই অগ্রগণ্য নিত্য সদাচারী, দেবজীব গুরু ভক্তি নিজেই দয়া করে, পঞ্চরসে থাকলে মাখা শুদ্ধ মানুষ বলে তারে, হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে, হাত পা নিয়া জন্ম নিলেই মানুষ বলে কয় না তারে, হইতে কয়জন পারে, মানুষ হইতে কয়জন পারে।
বাবা বাবা, চমৎকার, অদ্ভুত সুন্দর একটা গান এবং অদ্ভুত দর্শন সমৃদ্ধ একটা গান। যাই হোক, হ্যাঁ, আমরা ওই গল্পটাতে ফিরে যাই। আপনি মনায় খাঁর শিষ্য হওয়ার চেষ্টা করছেন, তারপর
গান শিখবো বলছিলাম যে আগের নিয়ম আর এখনের নিয়ম। তখন আমার গুরুজি বললেন যে তোমরা যারা গান শিখবে তারা সবাই গোসল টোসল করে পবিত্র হয়ে আসো।
ওকে,
তো আমরা সেই গোসল করে নতুন কাপড় লুঙ্গি গামছা পরে আসলাম গুরুজির কাছে। উনি আমাদের হাতে আনুষ্ঠানিক ভাবে রাখি বন্ধন বাঁধলেন, এরপরে সারেগামা শেখানো শুরু করলেন। যা হোক, ওইখানে প্রায় মাস ছয়েক একসাথে গান শেখা যখন চলছে, এর মধ্যে চারজনেই কেটে পড়েছে, দেখলো যে গান তো অনেক কঠিন জিনিস,
এটাকে গায়ে কতটা খেটে হবে না। রাইট,
সেটাই। চারজনে কেটে পড়ার পরে আস্তে আস্তে মানে সমস্ত লুটটা পড়ে গেল আমার উপরে। উস্তাদ তখন আসতেন অনেক দূর থেকে, এখানে রাত্রি যাপন করতেন, ওনার দুই দিনের জন্য খাবার দাবার সহ অনেক কিছুরই আয়োজন করতে হতো তখন আমার একার। ছয় মাসের পরে আমরা একটা বিরতি দিলাম যে আপাতত বন্ধ থাকুক, পরবর্তীতে আবার শুরু করব। তখন করিমগঞ্জ থেকে এসে কিশোরগঞ্জ জেলা শহরে আমি একা কি করে গান শিখতে পারি, সেজন্য অনেকের কাছে পরামর্শ চাইলাম। তারা পরামর্শ দিলেন যে কিশোরগঞ্জে অনেক উস্তাদ আছে, কিন্তু এর মধ্যে বেস্ট একজন উস্তাদ শ্রদ্ধেয় পরেশ ভট্টাচার্য, আমি যেটা মনে প্রাণে এখনো বিশ্বাস করি, ওনার কাছে আমি গান না শিখলে হয়তোবা আজকে শিল্পী হতে পারতাম না।
জি, আমরা শ্রদ্ধা জানাই অনুষ্ঠান থেকে।
এখন উনি পরলোক গমন করেছেন, উনার আত্মার প্রতি আমি শান্তি কামনা করি। উনার কাছেই প্রায় ৬-৭ বছর একাধারে আমি গান শিখেছি। তখন ওনার কাছে আমি উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নিতাম প্রথম পর্যায়ে। শেষে উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তোমার কাছে সবচেয়ে ভালো গান শুনতে কোনটা ভালো লাগে? প্রশ্নের উত্তর দিয়েছিলাম যে আমার গানের মধ্যে সবচেয়ে নজরুলের গান আমাকে ভালো লাগে এবং শুনতে ইচ্ছা করে। তখন উনি আমাকে নজরুল সঙ্গীত শেখাতে শুরু করলেন, পাশাপাশি অন্য সঙ্গীত।
নজরুলের গান যখন আপনাকে শেখাচ্ছেন, আপনার কি মনে পড়ে প্রথম কোন গানটা তুলেছিলেন, যদি অনেক আগের কথা?
হ্যাঁ, আমি ওই গানের অংশ বিশেষ
একটু শুনি আমরা, সেটা শুনি আসলে প্রশ্নটা করা।
ইয়া মুহাম্মদ বেহেস্ত হোতে খোদা কে পাওয়ার পথ দেখাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। ইয়া মুহাম্মদ বেহেস্ত হোতে খোদা কে পাওয়ার পথ দেখাও। পীর মুর্শিদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস জামি। পীর মুর্শিদ পাইনি আমি, তাই তোমায় ডাকি দিবস জামি। তোমারি নাম হোক হজরত আমার পর পারের নাও, এই দুনিয়ার দুঃখ থেকে এবার আমায় নাজাত দাও। অর্থ বৈভব যশ সম্মান চেয়ে চেয়ে নিশি দিন, দুঃখ শোকে জ্বলে মরি পরাণ কাঁদে শান্তি। যা হোক, আমি পরের অন্তরার অংশটুকু,
অনেক সুন্দর লাগছিল, অনেক চমৎকার। তারপর আপনাকে পরেশ ভট্টাচার্য।
হ্যাঁ, সত্য কথা বলতে গেলে কি, গ্রামের মানুষ আমি, গ্রাম থেকে যে আসলেই সঙ্গীত এবং গান শেখাটা খুব কঠিন। সেই প্রথম যখন আমি কিশোরগঞ্জে পরেশ ভট্টাচার্যের কাছে যাই, ওনার বাসায় গেলাম যে ওস্তাদ জি আমি আপনার কাছে গান শিখতে চাই। উনি আমাকে দেখে একটু অবহেলার চোখে মনে করলেন যে ছেলে তো গান শিখতে পারবে না। ওই গ্রাম থেকে লুঙ্গি পরে স্যান্ডেল জুতা পরে সাইকেলে আসছে গান শেখার জন্য। তো উনি আমাকে বললেন যে আমার এখানে গান শিখতে গেলে তোমাকে 3 মাসের বেতন অ্যাডভান্স জমা রাখতে হবে।
ওকে ওকে।
তখন 3 মাসের বেতন দেওয়ার মতো অর্থনৈতিক অবস্থাও আমার ছিল না। যা হোক, তারপরেও আমার আকাঙ্ক্ষা যে আমি গান শিখবই, শর্তে রাজি হয়ে গেলাম। তখন উনি আমাকে টাইম দিলেন যে প্রতি সপ্তাহে শুক্রবারে বিকাল 4টায় তোমার জন্য ক্লাস, তুমি আসো আর না আসো তোমার জন্য আমি 1 ঘন্টা অপেক্ষা করব। আসলেও তোমাকে বেতন দিতে হবে, না আসলেও
তোমাকে বেতন
দিতে হবে। সেভাবে অনেকদিন আমার ওনার কাছে গান শেখা শুরু হলো। যাই হোক, আমি মনে করি উনি যে কড়াকড়ি শর্ত আরোপগুলি করেছিলেন সেটা আমার এই সঙ্গীত জীবনে এটা
বিশাল
ভূমিকা রেখেছে। সেদিক থেকেই ওনার কাছে গান শেখা শুরু। পরবর্তীতে শিখতে শিখতেই যখন প্রথম একটি অনুষ্ঠানে গান পরিবেশন করার আমার সুযোগ হলো,
প্রথম অনুষ্ঠান না?
হ্যাঁ জি, প্রথম অনুষ্ঠান।
কিসের অনুষ্ঠানটা ছিল আমাদের একটু যদি ডিটেল বলতেন?
ওই মফস্বল শহরেই নজরুলের তিরোধান অনুষ্ঠান, করিমগঞ্জ পাইলট উচ্চ বালক বিদ্যালয়ে।
সেই মঞ্চে আমরা নিজেরাই কয়েকজন শিল্পী মিলে আমরা সেই অনুষ্ঠানে আয়োজন করেছিলাম, সেখানেই আমার প্রথম গান পরিবেশন,
নজরুলের মৃত্যুবার্ষিকীতে।
জি, নজরুলের মৃত্যুবার্ষিকীতে। কিন্তু তখন ওই অনুষ্ঠানে আমি শ্রোতাদের কাছ থেকে সাংঘাতিকভাবে করতালির মাধ্যমে
রেসপন্সটা পেলাম।
জি, রেসপন্স পাওয়ার কারণে আমার উৎসাহটা আরো বেড়ে গিয়েছিল যে আরো গান আমাকে শিখতে হবে।
ওকে,
তখন আমি অনেক দূর একটা মাঠের মাঝখানে একটা ঘর ছিল, সেখানে আমি রাত্রে প্র্যাকটিস করতাম, যাতে ওই আমার অভিভাবক কিংবা গ্রামের লোকজন না শুনতে পারে যে আমি কারোর ডিস্টার্ব হচ্ছে। এই অবস্থায় আমি রেওয়াজ করতাম ওস্তাদের দেওয়া ওই লেসনগুলি।
টাকা কিভাবে জোগাড় করতেন?
আগে বলেছি আপনাকে, আমি তখন একটা ছোট ব্যবসা শুরু করেছি।
ওই ব্যবসাটা তখন আপনি কন্টিনিউ করে যাচ্ছেন?
হ্যাঁ, কন্টিনিউ করে যাচ্ছি, এটা আবার আমার অভিভাবকরা জানেন না।
ওকে, এবং মাঠের মাঝখানে আপনি একটা ঘরের মধ্যে বসে বসে এটা প্র্যাকটিস করতেন রাতেবেলা?
করতাম, হ্যাঁ। কিন্তু যখন প্র্যাকটিস করতাম তখন মাঝে মধ্যে কিছু লোক ওই সারেগামা তো শুনতে ভালো লাগে না, ওই ইটা দিত ইটের চালে টাস করে এসে পড়তো। তখন ভাবতাম যে এটা
ভয় ভূত,
হ্যাঁ ভয় ভূত, কিংবা ওই যে ইটাটা দিচ্ছে তখন এটা আমার ঘরের চালে দিচ্ছে না, মনে হয়তো যে আমার ভিতরে আমার কলি যেতে লাগছে। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি একটা কিছু ভালো করার, কিন্তু তারা নিরুৎসাহিত করছে আমাকে। এই যে প্রতিবন্ধকতা, এবং এমনও হয়েছে আধা কিলোমিটার দূর থেকে এসে আমাকে পরের দিন বলছে তোমার তো যে রেওয়াজ করো, তোমার রেওয়াজের জন্য তো আমরা ঘুমাইতে পারি না।
আধা কিলোমিটার দূর থেকে এসে
মজার বিষয় হলো, আমি যখন এক পর্যায়ে ভালো গান করতে শুরু করি, আমি জানি না দর্শক যখন দেখলাম আমার গান খুব ভালো লাগে, তখন ওই যে লোকেরা যারা বলতো, কিন্তু তারাই তাদের ছেলে মেয়েকে নিয়ে আসছে আমি গান শেখায় দেওয়ার জন্য।
বাহ বাহ, দিস ইজ দ্য ইন্সপিরেশন। প্রিয় শ্রোতা, আমরা এটাই ফোকাস করতে চাই যে চলার পথটা মোটেও মসৃণ নয়, এটা অনেক বন্ধুর অনেক আঁকা বাঁকা, কিন্তু আলটিমেটলি আপনার যদি টার্গেট থাকে যে আমি জায়গাটায় পৌঁছাবো, তাহলে টুডে অর টুমোরো আপনি সেই জায়গাটায় পৌঁছাবেন, এবং যে লোকগুলো আপনাকে বাধা দেবে তারাই একসময় আপনাকে সেলিব্রেট করবে। এরকম এক্সাম্পল দুনিয়াতে অসংখ্য আছে। আমরা এখান থেকে আবারও ফিরি, কিন্তু তার আগে একটা বিরতি নিতে হবে। তার আগে আমরা আপনার গলায়, আমরা আসলে গানে ফিরে যেতে চাচ্ছি বারবার, কারণ অসম্ভব সুন্দর একটা গলা আপনাকে আল্লাহ দিয়েছেন, আমরা একটা শুনি আপনার কাছ থেকে।
আমি জালাল খাঁর কয়েকটি গানই আমি শোনাব। থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, দিন গেলে তুই আর পাবি না ভাটা যদি লয় যৌবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, পীড়িতের নাই পাঞ্জি পুঁথি নাই পীড়িতের বেদ বিধান, সময় মতো প্রণয় শ্রুতে আপনা হতেই পরে টান, যার যেভাবে মন মিশাবে যার যেভাবে মন মিশাবে সেভাবেই তার যায় জীবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, সময় মতো রুদবা দলে রাখে শান্ত করিয়া,
বাহ বাহ বাহ,
আসমানে জমিনে পীড়িত অনন্তকাল ধরিয়া, সময় মতো রুদবা দলে রাখে শান্ত করিয়া, তা না হলে ফুলে ফলে শুভিত নাই ভুবন, থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন, পর্বত অটল পীড়িতে সমুদ্রেরই সাথেতে, তাই তো পানি বাষ্প হয়ে উঠে গিয়া তার মাথে,
বাহ বাহ বাহ,
পর্বত অটল পীড়িতে
সমুদ্রেরই সাথে তে তাই তো পানি বাষ্প হয়ে উঠে গিয়া তার মাথে সেথায় গিয়া মেঘ বাঁধিয়া সেথায় গিয়া মেঘ বাঁধিয়া হয় রে বাড়ি বরিশন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করে পাগল মন প্রেমেতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটাইল গাছতলাতে বসিয়া পাইল কারে কইল না রে পাইল কারে কইল না রে ভাবতে সে জালালের মন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন দিন গেলে তুই আর পাবি না ভাটায় যদি লয় যৌবন থাকতে ক্ষুধা প্রেম সুধা পান করো রে পাগল মন
চমৎকার অসাধারণ এসব শব্দ দিয়ে আসলে এই অনুভূতিকে ব্যাখ্যা করা যাবে না অদ্ভুত সুন্দর এবং আমরা জানি না যে আপনাদের খালি গলা এভাবে এত বড় মাপের একজন শিল্পীর কাছ থেকে ভাবে কখনো শোনার সুযোগ হয়েছে কিনা যে সুযোগটি করে দিচ্ছে আজকের ঈদ স্পেশাল ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 প্রিয় শ্রোতা আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি ঠিক রাত 12:06 আমাদের প্রিয় শিল্পীকে সাথে করে আমরা আবারও ফিরে আসব এবং আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আর এই প্রিয় শিল্পীকে যদি আপনারা দেখতে চান তাকে কোনো প্রশ্ন করতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দিতে ভুল করবেন এবং লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন ফিরছি ঠিক রাত 12:06
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হল ক্লোজ আপ
অ্যাক্টিভ জিঙ্ক মাউথওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন দুজনকে আনে কাছাকাছি আর রাখে একসাথে বহুক্ষণ কারণ ক্লোজ আপ আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয় এ হলো ক্লোজ আপ
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
প্রিয় শ্রোতার সময় এখন রাত 12:06 আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন আজকে সেই কিশোরগঞ্জ থেকে আসা মোহাম্মদ আবুল হাশেম যিনি লোকগানের একজন মানুষ কিন্তু তার এই গায়ক হয়ে ওঠার যে স্ট্রাগল বা গায়ক হয়ে ওঠার পেছনের যে পথ সেই পথটা কতটা অমসৃণ ছিল সেটা আমরা মোটামুটি দুটো পার্টে দেখেছি আমরা 11:00-12:00 মধ্যে আমরা তৃতীয় পার্টে চলে যাচ্ছি যাবার আগে আপনাকে বলতে চাই যে হ্যালো 8920 সবসময় জীবনের কথা বলে জীবনের গল্পের কথা বলে আপনি যদি মনে করেন হ্যালো 8920 তে এসে আপনি আপনার জীবনের গল্প বলবেন সেটা সমাজের যে কোনো মানুষই এটা পারেন এবং সেজন্য যেটা করতে হবে আমাদেরকে ফোন করতে হবে আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668 আমি আবারও বলছি 9115668 এখানে ফোন করার পরে আপনি আপনার নাম এবং সেল নম্বরটি স্পষ্ট করে বলবেন এবং তারপর আপনার জীবনের গল্প যে বিষয়টিকে ঘিরে সেটা খুব ছোট্ট করে বলে বলবেন আপনার সঙ্গে যোগাযোগ করতে আমাদের টিম মেম্বার শাকিল রয়েছে সে আপনার সঙ্গে যোগাযোগ করবে এবং হতেও পারে যে আগামী পর্বে আপনি আমাদের এখানে অতিথি হয়ে আসবেন আর আজকে আমরা একটু ঈদ স্পেশাল একটা অনুষ্ঠান করার চেষ্টা করছি এবং সেটাও জীবনের গল্প নিয়েই সেখানে উঠে আসছে আমাদের শ্রদ্ধেয় শিল্পী মোহাম্মদ আবুল হাশেমের জীবনের গল্প এবং গানের মানুষ হয়ে ওঠার পথ সেই পথের গল্প আচ্ছা আমরা আবারও ফিরি আপনার কাছে তারপর
তো আমার যে শিক্ষক ছিলেন পরেশ ভট্টাচার্য তিনি যে লেসনগুলি প্রতি সপ্তাহের জন্য আমাকে দিতেন সেই লেসনগুলি খুবই মনোযোগ সহকারে প্র্যাকটিস করতাম প্র্যাকটিস করে পরের সপ্তাহে ওনাকে দেখাইলে উনি আবার নতুন করে লেসন দিতেন। আস্তে আস্তে যখন আমি এগিয়ে যাচ্ছি মানে গান শিখতে শিখতে এক পর্যায়ে ওই মফস্বল শহরে আমিও কিছু কিছু ঘটনা মানে প্রত্যেকটা মানুষের জীবনেই প্রত্যেকটা শিল্পীর জীবনেই এক পর্যায়ে আমার মধ্যে একটা আকাঙ্ক্ষা জন্ম নিল যে একটা শিল্পী গোষ্ঠী করার। কারণ জেলা শহরে সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গিয়ে আমি অংশগ্রহণ করতে পারি নাই কোন সংগঠন না থাকার কারণে।
আচ্ছা আচ্ছা।
সেই উপলব্ধি থেকে আমি মফস্বল শহরে করিমগঞ্জে একটি সঙ্গীত শিল্পী গোষ্ঠী করার জন্য বেশ কিছু শিল্পীকে আমি আমন্ত্রণ জানাই।
আচ্ছা।
সেই মোতাবেক ওই দিন আমরা ১২ জন একত্রে বসেছিলাম। সেই ১২ জনের নাম অনুসারে দ্বাদশ শিল্পী গোষ্ঠী নাম করা হলো,
যেটা এখন পর্যন্ত আছে নাকি?
এখন পর্যন্ত আছে।
কত সালে এটা?
এটা ১৯৭৮ দিকে।
বাবা, তো সেই ব্রিটিশ আমলের মানে বলে আর কি লোকজন যে ব্রিটিশ আমলের কাহিনী, সে অনেক পুরনো।
হ্যাঁ জি, সেই সংগঠনটা আমার উদ্যোগেই সংগঠিত হয়েছিল। সেখান থেকে সেই দ্বাদশ শিল্পী গোষ্ঠী এক পর্যায়ে সেই পরেশ ভট্টাচার্য কে কিশোরগঞ্জ থেকে নিয়ে এসে করিমগঞ্জে একটি সঙ্গীত বিদ্যালয় স্থাপন করা হয়েছিল। ওইখান থেকেই বিভিন্ন চড়াই উত্তরাই পার হয়ে আমি আমার সঙ্গীত জীবন পরিচালনা করতে হয়েছে এবং শিখতে হয়েছে। যা হোক, আমি তখনকার সময় সম্ভবত ৭৯-৮০ দিকে, তখন দুটা দল হয়ে গেল ওই আমাদের এলাকায়
গানের মধ্যে।
গানের মধ্যে এই জন্য বলবো যে ২১শে ফেব্রুয়ারি ভাষা এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেই শহীদ দিবস স্মরণে যে অনুষ্ঠান হবে ওই দুই পার্টি আমাদেরকে নিতে চায়। এক পর্যায়ে খুনোখুনির অবস্থা, মারামারি এবং এমন অবস্থা যে আমরা ওই দলে যেতে পারবো না, ওই দল বলে ওই দলে যেতে পারবো না। শেষ পর্যন্ত আমরা শিল্পী গোষ্ঠীর দুই ভাগ করে অর্ধেক শিল্পী আমরা ওইখানে দিলাম আর অর্ধেক শিল্পী আমরা ওইখানে গেলাম। কিন্তু তখনও মসৃণ ছিল না আমাদের এই সঙ্গীত জীবনটা। আমি যখন একটু ভালো গান করতে পারি, তখনকার সময়ে প্রভাত ফেরি অনুষ্ঠান করতাম গরু গাড়িতে, হারমোনিয়াম তবল নিয়ে গরু গাড়িতে আমরা খালি পায়ে, তখন সবাই যাইতো, আমরা গরু গাড়িতে বসে ২১শে ফেব্রুয়ারির ভাষার গান করতাম। কিন্তু আমি একটু ভালো গান করি বলে আমার প্রতিপক্ষ তখন কিছু সৃষ্টি হয়ে গেল, ও তারা আমার খাতাটা চুরি করে নিয়ে যায়,
মানে যাতে আপনি ঠিকমতো না গাইতে পারেন,
ঠিকমতো যাতে না গাইতে পারি এবং আমার যে সঞ্চিত গানের ভান্ডারটা আরো ছোট হয়ে গেল, এরকম একটা চিন্তা ভাবনা থেকে। কিন্তু ওইসব প্রতিকূলতার মধ্যে থেকেও গান আমি চালিয়ে গেছি।
আমি একটু পরিবারের কাছে ফিরে যেতে চাই। পরিবারের কেউ চায়নি আপনি গান করেন, ইভেন চেয়ারম্যান পর্যন্ত এসে বলেছে যে এক সপ্তাহের মধ্যে হারমোনিয়াম বিক্রি করে দিবা। এই পরিবার যখন জানতে পারলো যে আপনি একেবারে ধীরে ধীরে গানের মানুষ হয়ে উঠছেন, রাতের বেলা আপনি পাথরের মধ্যে বসে বসে একটা ঘরের মধ্যে বসে বসে রেওয়াজ করেন, পরিবারের প্রতিক্রিয়াটা কেমন হয়েছিল? আপনি তো বোধহয় বাবা মা ছাড়া কার কাছে বড় হয়েছেন, যদি আপনি আমাদের কাছে একটু পরিষ্কার করেন।
হ্যাঁ, আমি তখনকার সময়ে আমার বড় বোন,
আচ্ছা,
আমার বড় বোন ছিল একমাত্র অভিভাবক, সেও বয়সে কম, কিন্তু খোঁজখবর রাখতেন তিনি যে আমার ভাইগুলি কোথায় যাচ্ছে কি করতেছে। উনি এক পর্যায়ে যখন উনার মধ্যে বোঝা গেল যে না, সে তো ব্যবসাও করতেছে আবার লেখাপড়াও করতেছে পাশাপাশি গান করতেছে, দেখে কোনোটাই হ্যাম্পার হচ্ছে না, তারা ভাবছিল যে আমি গানে যাওয়াতে হয়তো বা আমি উচ্ছনে যাব, খারাপ হয়ে যাব। তখন তাদের মধ্যে আস্তে আস্তে যখন সে শুনতে পারল যে সে গান স্টেজেও দিয়ে একটা গান করে, তার সুনামও বাড়ছে, সেদিক থেকে তখন কিছুটা নমনীয় এবং
মানে মৌন সম্মতি তখন চলে আসে।
মৌন সম্মতি তখন আর বাধা দেয় না, অন্য কাজগুলি সঠিকভাবে হইলেই আর কোন রকমের সমস্যা নেই।
রাইট। আমি একটু আপনাকে আরেকবার একটু পিছন থেকে ফিরিয়ে নিয়ে যেতে চাই। পিতৃমাতৃ বিয়োগে একটা শিশুর বা একটা কিশোরের ঈদ শৈশবে এরকম একটা পরিবারে কেমন ছিল? থাকে না যে বাবা মা নেই, গাইডেন্স নেই, তার উচ্ছনে যাওয়ার সুযোগটা অনেক বেশি থাকে, মানে নষ্ট হয়ে যাওয়ার, বুকে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। আপনি তো সেটা হননি এবং আপনার ক্ষেত্রে আমরা সমাজের সুধীজন হিসেবে আপনাকে পেয়েছি। তো আমি চাচ্ছিলাম যে ওই কৈশোরের ঈদ বা কোন সুখস্মৃতি কি মনে পড়ে, বা কষ্টের হোক যেটাই হোক না কেন, আপনি যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন।
খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রত্যেকটা মানুষের জীবনেই সুখ দুঃখ অনেক কিছু স্মৃতি থাকে। বলতে চাই, ছোটবেলা থেকে যখন আমার মা বাবা মৃত্যুর পরে একটা কনফিডেন্স তখন ছোটবেলা থেকেই সৃষ্টি হলো আমার মধ্যে যে আমাকে কোনো খারাপ পথে যাওয়া যাবে না এবং কি করে ভালো হওয়া যায়। যেহেতু আমার মার কোন ভাই বোন ছিল না, কোন ভাই ছিল না, বাবারও কোন ভাই বোন ছিল না, অর্থাৎ নিকট আত্মীয় খোঁজখবর নিবে এরকম লোকের সংখ্যা ছিল খুব কম। এক পর্যায়ে ঈদের কিছুদিন আগে আমার বড় বোন বলল যে তুমি তো রোজা রাখো, ঈদের মধ্যে কিছু ফিটা করতে হবে, তো কিছু ধান নিয়ে আসো বাজার থেকে কিনে। তখন আমি কিছু ধান নিয়ে আসছিলাম বাজার থেকে কিনে, ওই ধানের থেকে চাল করে পরে ওই চাল দিয়ে পিঠা তৈরি করতে হয়। ওই ধানগুলি ঈদের আগের দিন চুরে শীত কেটে নিয়ে গিয়েছিলাম।
ধান চুরি করে নিয়ে গেল।
হ্যাঁ হ্যাঁ, তো যার কারণে ওই ঈদে আমাদের পিঠা খাওয়াটা হয়নি, যেটা এটা একটা কষ্টের। যাই হোক, আর আমি মনে করি ওই প্রতিকূলতার তাই আমাকে আরো মানসিকভাবে শক্তিশালী করেছে, যে আমাকে আরো আগায় যেতে।
জি, চমৎকার। আমরাও সেটা বিশ্বাস করি, যেখানে প্রতিকূলতা সেখানে অনেক বেশি শক্তিশালী হয় মানুষের মন। আপনি যে জায়গাটাতে ছিলেন সেখানে আপনাকে আবারও ফিরিয়ে নিয়ে যাই। গান যখন আপনি ভালো করছেন তখন খারাপত্র চুরি করে নিয়ে যাচ্ছে, প্রতিপক্ষ দাঁড়িয়ে গেছে, দুদল হয়ে যাচ্ছে, টানাটানি চলছে, এরকম একটা পরিস্থিতি, তারপর?
এটা আমার মনে পড়ে 1981-82 দিকে আমার কিছু প্রিয় মানুষ আমাকে দাওয়াত দিলেন একটা অনুষ্ঠানে গান গাওয়ার।
জি,
আমি সেই অনুষ্ঠানে গেলাম। অনুষ্ঠানে বেশ আরো কয়েকজন শিল্পী, মফস্বল শহর, অনেক লোকজন হয়েছে। ওই দর্শক শ্রোতাদের মধ্যে গান চলছে। এক পর্যায়ে উপস্থাপক আমার নাম উপস্থাপন করার পরে আমি গেলাম স্টেজে গান করতে।
জি,
যখন গেলাম তখন ওখানে একটা হারমোনিয়াম এবং একটা তবল ছিল। তো ওই হারমোনিয়াম দিয়ে গান শুরু করব, এর মধ্যেই আমার প্রতিপক্ষ হারমোনিয়ামটা স্টেজ থেকে নিয়ে গেলেন, যে আমার হারমোনিয়াম দিয়ে ওকে গান গাইতে দেব না। মানে আমার প্রতি এত পরশ্রী কাতর হয়ে গেল।
তারপরে কি করলেন আপনি?
ওইখানে দর্শক শ্রোতারা ওই পক্ষকে তিরস্কার করলো সবাই, কিন্তু আমার গান গাওয়ার হয়নি। হ্যাঁ, কিন্তু আমি যে আরো ভালো গান করতে চাই, আরো গান ভালো করব, সেই প্রতিজ্ঞা এবং সেই মানসিকতা আমার মধ্যে আরো জন্ম নিতে থাকল। এক পর্যায়ে 1983 সনে আমার এক বন্ধু বিখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী সুজন তুবদার, তার অনুপ্রেরণা এবং আমার যে ওস্তাদ পরের ভট্টাচার্যের নির্দেশে, ওনারা যখন বললেন যে রেডিওতে তুমি একটা অডিশন দাও
বাংলাদেশ বেতারে,
তখন ওই বাংলাদেশ বেতারে দরখাস্ত করি, এরপর এক ডাক আসে, এর পরবর্তীতে আমি অডিশন দিই। প্রথম অডিশনে আমি
নির্বাচিত হয়ে যান।
জি, নির্বাচিত হই।
আচ্ছা, কি গান গেয়েছিলেন ওখানে, মনে আছে?
হ্যাঁ, প্রথম যে গান সেটা আমার এক বন্ধুর লেখা, গোলাম রব্বানী পানু মাস্টারের গান দিয়ে আমি শুরু করেছিলাম জীবনের প্রথম।
আমরা একটু শুনতে পারি?
কিন্তু শোনার আগে আরেকটি কথা বলতে চাই।
জি প্লিজ।
যখন প্রথম প্রোগ্রাম করি 1983-তে, তখন গ্রামগঞ্জে একমাত্র বিনোদনের মাধ্যম ছিল
রেডিও। রেডিও, রাইট।
জি, তখন করিমগঞ্জ ওই এলাকায় বেশ কিছু সুরিত যারা আমাকে পছন্দ করে, তারা সবাই মাইকিং করে দিল যে আজকে বিকাল 4:15 আমাদের এলাকার ছেলে, আমাদের আবুল হাসেম, সে গান করবে
রেডিওতে, শোনা যাবে।
হ্যাঁ, রেডিওতে সে গান করবে। এই কথা মাইকিং করার পরে, আমি তো তখন লাইভ প্রোগ্রাম,
ওকে, রাইট,
প্রোগ্রামের পরে আমি যেটা শুনছি আর কি, আমার এলাকায় গিয়ে যে প্রতিটা রেডিওতে 50 জন, 60 জন, 70 জন, 20 জন, 30 জন সবাই
গোল হয়ে বসে থাকে,
গোল হয়ে বসে আছে আমার গান শোনার জন্য।
মাই গড।
এবং ওই দিন ওই এলাকায় 15 মিনিট না 10 মিনিট গান হয়েছিল। এই আধা ঘন্টার জন্য স্তব্ধ হয়ে গেছিল একটা মানে উপজেলা শহর,
মানে শুধু এই গানটা শোনার জন্য,
শুধু গান শোনার জন্য, আবুল হাসেমের গান শোনার জন্য।
জীবনে বড় আর প্রাপ্তি কি থাকতে পারে সেই সেই সময়টাতে। আমরা গানটা শুনে ফেলি, আমরা প্রচন্ড মানে অনুভব করছি গানটাকে।
আমার প্রথম জীবনের বেতারের প্রথম গানটি, সখী তোরে কেমন করে বুঝাই মনের বেদনা, বন্ধু আমার আপন হইল না রে, আপন হইল না, সখী তোরে কেমন করে বুঝাই মনের বেদনা, বন্ধু আমার আপন হইল না।
প্রাণ বন্ধুর প্রেমাগুনে পুরে মোর।
This track was downloaded from FusionBD.com.
তলাম নিশি দিনে প্রাণ বন্ধুর প্রেমাগুনে প্রাণ বন্ধুর প্রেমাগুনে পুরে মরলাম নিশি দিনে নিদ্রা নাই মোর দুই নয়নে কেন্দে ভিজাই বিছানা বন্ধু আমার আপন হইল না রে আপন হইল না না পাই যদি প্রাণ বন্ধুরে বাঁচি বলো কেমন করে না পাই যদি প্রাণ বন্ধুরে আমি না পাই যদি প্রাণ বন্ধুরে বাঁচি বলো কেমন করে
দুঃখিত আমার অনেক পুরনো গান আজকে থেকে 30-31 বছর আগে এই গানগুলি অনেক দিন যাবত আমি করি না যার কারণে পরের প্যারাটা আমার
মনে আসছে না তাই তো না এতটুকু মনে আছে এটাই আমার অনেক বেশি অবাক লাগছে যে এখনো সেই রিদম সেই সুর সেগুলো একেবারে চকচকে মানে ঝকঝকে মনে হচ্ছিল খুব ভালো লাগছে আমরা গল্পে ফিরে যাই আবারও তো ফিরলেন তারপরে কি হলো গ্রামে
সবচেয়ে আরেকটা মজার বিষয় আমি যখন রেডিওতে প্রথম প্রোগ্রাম পেলাম গান করব তো গান করার জন্য আগের দিন আমি ঢাকা শহরে এসে পুরান ঢাকায় এক হোটেলে সিট নিলাম ওখানে থাকলাম লাইভ প্রোগ্রাম করব তখনকার সময় ছিল তিনটা লাইভ প্রোগ্রাম করতে হবে তিনটা লাইভ প্রোগ্রামের মধ্যে থেকেই বাছাই হবে সে শিল্পী রেডিওতে নিয়মিত গাইতে পারবে কিনা তো তিনটার মধ্যে প্রথম প্রোগ্রামটা ছিল আমার জন্য খুবই রিক্স কেন জানি আমার ওই ভীতিটা দূর করার জন্য বিভিন্ন রকমের কৌশল বিভিন্ন রকম চিন্তা চেতনা আমার মধ্যে কাজ করছিল তো চারটার দিকে আমার প্রোগ্রাম একটার দিকে আমি ওজু টুজু করে বাইতুল মোকাররম মসজিদের ভিতরে ঢুকে যাই
ওকে
যে মনে মনে চিন্তা জাগলো যে অন্তত আল্লাহর ঘরে বসে থাকলে চিত্তটা অন্তত স্থিতিশীল থাকবে আমার মনটা এক ঘন্টা অবস্থান করলাম বাইতুল মোকাররমে জোহরের নামাজ পড়ে আরো বেশ এক ঘন্টা অবস্থান করে এখান থেকে চুপচাপ সরাসরি আমি আগারগাঁয়ে রেডিও স্টেশনে চলে গেলাম এবং প্রথম প্রোগ্রাম করলাম যার কারণে কোন ভয়ভীতি এবং কোন রকমের আমি খুব স্বাচ্ছন্দ্যে প্রথম প্রোগ্রামটা করতে পেরেছিলাম এই প্রোগ্রাম করার পরে গান শুনে এলাকার মানুষ এত আনন্দ পেয়েছিল সেটা আমি ঢাকা থেকে ফিরে গিয়ে এলাকায় যখন গেলাম তারা বলল যে এরকম এক ঘন্টার জন্য প্রায় আমাদের টোটাল শহরটা যারা পুরাতন রেডিও এগুলি মেকার দিয়ে নিয়ে ঠিক করাইছে সবাই পুরাতন রেডিওতে নতুন রেডিওতে সবাই নতুন ব্যাটারি মানে
অচিন্তনীয় একটা ব্যাপার এবং আজকালকার যুগে এটা চিন্তাই করা যায় না মানে এই জেনারেশনের ছেলে মেয়ে চিন্তাই করতে পারবে না যে রেডিও সেই সময় কি পরিমাণ একটা পপুলার মিডিয়া ছিল রেডিওতেই জায়গা করে নেওয়াটা কতটা টাফ ছিল সেই সময়টাতে
তাই
আর এখন তো গণমাধ্যমের কোন শেষ নেই এখন অনেক সহজেই পপুলারিটি পাওয়া যায় কিন্তু সেই সময়টাতে একটা জায়গায় রেডিও জায়গা করে নিতে পুরো জীবনটাই মোটামুটি চলে যেত সাধনায় চলে যেত তারপর
তো ওইভাবে চলতে শুরু করলো আমার সঙ্গীত জীবন বিভিন্ন প্রতিকূলতা এবং এর মধ্যে থেকেও কিছু কিছু মানুষ সবসময়ই থাকে যে পাশে এসে দাঁড়ায় যে সুন্দর পছন্দ করে আমার মনে পড়ে তখনকার সময়ে আমার যখন ওইখানে ওই স্টেজে গান শোনার পরে ঢাকার একজন বিশিষ্ট কর্মকর্তা ওইখানে চাকরি করতেন অ্যাকাউন্টসে মুমিনুল হক নাম তিনি আমাকে বললেন যে আবুল হাসেম আপনার কণ্ঠ তো বেশ সুন্দর ভালো গান করেন আপনাকে আমি একটু সহযোগিতা করতে চাই আমার সঙ্গে একটু ঢাকা যাবেন তখন উনি আমাকে নিয়ে আসলেন ঢাকায় খিলগায় আব্দুল আলিমের বাসায় আমাকে নিয়ে গেলেন
তখন আমার পরিচয় হয় জহির আলিম, আসগর আলিম সহ তাদের সাথে। ওনাদের বাসায় যাওয়ার পরে এই মুমিনুল হক সাহেব আমাকে তাদের সাথে সম্পৃক্ত করে দিলেন যে তোমরা এই ছেলেটাকে একটু সহযোগিতা করবা, গ্রাম থেকে আমি নিয়ে আসছি, সে ভালো গান করে। তো তাদের কাছ থেকে আমি সহযোগিতা পেয়েছি। ওইভাবে আমি যখন অনেক ঘটনা একটা মানুষের জীবনে ঘটে,
মনে করাটা আসলে মনে করে কোনটা বলবেন সেটাও সিদ্ধান্ত নেওয়াটা কঠিন।
হ্যাঁ, সেটাই। যাই হোক, এমন প্রতিকূলতা থেকে একটা জিনিস আমার মধ্যে আসছে, সেটা হল কথা প্রদান গান। যে গানগুলি মানুষ শুনলে একটা মেসেজ পায় যে গানের মাধ্যমে, যেটা আমি কিছুক্ষণ আগে আমি জালাল খান সাহেবের গানে আপনি শুনতে পেরেছেন, যে এরকম ওনাদের বড় বড় লালন বলেন, হাসন রাজা বলেন, শাহ আব্দুল করিম বলেন, জালাল খান সাহেব বলেন, রাধারমন বলেন, আমাদের বাংলাদেশে অসংখ্য এরকম লোকসঙ্গীতের সাধক এবং তারা অনেক বড় মাপের মহান ব্যক্তিত্ব জন্ম নিয়েছিল, যার কারণে আজকে লোকসঙ্গীত আমরা বাংলাদেশে এত সমৃদ্ধশালী। তো আমার এই সঙ্গীত জীবনের প্রথম থেকেই আমার এরকমের একটা আকাঙ্ক্ষা ছিল যে আমি যে গানগুলি করব সেই গানগুলিতে অন্তত একটা মেসেজ যেন থাকে, সেটা ব্যক্তি জীবনে অথবা সমাজ জীবনে,
রাইট,
যে মানুষের কাজে লাগে, সে ধরনের গানই আমি বেছে নিয়েছিলাম।
ওকে,
এবং এখন পর্যন্ত সেই
ধারাটাই
আমি অব্যাহত ভাবে।
আপনার প্রথম অ্যালবামটা কবে বের হলো?
1990 সালে।
আচ্ছা, ওটা কি লোকগানের উপরে ছিল?
জি, লোকগানের উপরে ছিল। সেই ক্যাসেটটার নাম ছিল মায়ের একধা দুধের দাম।
মায়ের একধার দুধের দাম, ওখানে নিশ্চয়ই গানটা ছিল মায়ের একধার দুধের দাম।
জি, ওই গানটা ছিল।
আচ্ছা, এই গানটা আমরা শুনে একটা ছোট বিরতিতে যাব, তারপরে আবারও আমার জীবন গল্পে ফিরবো। শুনি একটু, যদি আপনার কোন সমস্যা না থাকে।
না, আর সেটা আমি বলে নিচ্ছি, এটা বহুল প্রচারিত একটি গান, কিন্তু আমি অন্য একটা স্টাইলে এই গানটা গেয়েছি আগে থেকেই।
ওকে,
পরবর্তীতে এটা অন্যভাবে পরিবেশিত হয়েছে, কিন্তু আমি গেয়েছি অন্য একটা স্টাইলে।
ওকে,
এটা ভিন্ন, আমি সেটা শোনাচ্ছি।
জি,
মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মাগো মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলেও ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মাগো পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, এই যে চইলা গেল ফিরাই আইল না, পিতা আনন্দে মাতিয়া সাগরে ফেলিয়া, এই যে চইলা গেল ফিরাই আইল না, মায়ে জটরে ধরে মায়ে জটরে ধরে কত কষ্ট করে, দশ মাস দশ দিন পরে পায় বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মাগো মায়ের এক ধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম, পাপস বানাইলো ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা, মাগো আমি কি বলবো প্রসবের কথা, মা ছাড়া বুঝে না ব্যথা, কি ব্যথায় আছে জানে মা মাগু। আমি কি বলবো প্রসবের কথা, মা ছাড়া বুঝে না ব্যথা, কি ব্যথায় আছে জানে মা মাগু। মায়ে সন্তানের সন্তানের দায় কত কষ্ট পায়, সেই মায়ের কেন খুঁজ করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মাগু। মায়ের এক ধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, পাপস বানাইল ঋণের শোধ হবে না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা মাগু। মায়ের এক ধার দুধের দাম
বিউটিফুল বিউটিফুল অসাম। আমি আসলে কি বলবো, মানে কথা খুঁজে পাচ্ছি না, এত অসাম এত সুন্দর। একটু চিন্তা করুন প্রিয় শ্রোতা, যে মানুষটার মনের মধ্যে মায়ের ছবিটা নেই, এত শৈশবে সে মাকে হারিয়েছে এবং সেই মাকে নিয়ে সে কণ্ঠে এতটা দরদ দিয়ে গান, এটা আসলে কাছে থেকে অনুভব না করলে আসলে অনুভব করা যায় না। যারা ইথারের ওপার থেকে আমাদেরকে শুনছেন তাদেরকে আরো একবার আমরা ঈদ মুবারক জানাচ্ছি। আমরা চার মিনিটের একটা বিজ্ঞাপন বিরতি নিতে চাই, চার মিনিট পরে আমরা আমাদের এই শিল্পীকে নিয়ে আবারও ফিরে আসছি তার জীবনের গল্পে। আপনারা সবাই শুনছেন ক্লোজ আপ প্রেজেন্স, হ্যালো 8920। ওনাকে দেখতে চাইলে বা কোনো প্রশ্ন করতে চাইলে আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 hello8920। ফিরছি ঠিক চার মিনিট পর।
Close Up presents Hello 8920. Close Up. The closer, the better. আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা। হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি। দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার।
প্রিয় শ্রোতা, আমরা চার মিনিটের বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকের এই ঈদের আমেজে আমাদের সঙ্গে রয়েছেন আবুল হাশেম, যিনি এসছেন সেই কিশোরগঞ্জ থেকে, যিনি তার অসম্ভব দরদ ভরা কণ্ঠ সাথে করে নিয়ে এসছেন আমাদেরকে কিছু শোনানোর জন্য। আমরা শুনছিলাম এবং একই সাথে তার জীবনের যে উত্থান পতনগুলো, গানকে নিয়ে যে সংগ্রাম সেটা জানার চেষ্টা করছিলাম। তাকে যদি আপনারা দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে। আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920। আপনি নজরুল সঙ্গীত চর্চা করলেন, উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করলেন, তারপরে হয়ে গেলেন লোকগানের মানুষ, মানে ব্যাপারটা অনেকের কাছে খুব প্রশ্নবোধক মনে হতে পারে, কারণ নজরুল বলেন বা উচ্চাঙ্গ সঙ্গীত বলেন এগুলো তো প্রচন্ড উচ্চ মার্গীয় গান এবং খুব ক্লাসিক চর্চা করতে হয়, এখানে সাধনার একটা ব্যাপার থাকে, সেখান থেকে ফোক গানের দিকে আসা কিভাবে?
যখন আমি নজরুল এবং ক্লাসিক্যাল একসঙ্গে শিখতাম, তখন আমার ওস্তাদি পরের ভট্টাচার্য আমাকে বললেন যে তোমার যে বয়স সেটা তোমার লোকসঙ্গীতের জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট হবে, তুমি একটু লোকসঙ্গীত যে শিক্ষক আছে তখনকার সময়ে ওই কিশোরগঞ্জের শিল্পকলা একাডেমিতে শ্রী অমর চন্দ্র শীল উস্তাদ, উনি অনেক লোকসঙ্গীতের একজন বিখ্যাত লোক, তখন উনার কাছে, এটা 1980-81 দিকে, উনার কাছে লোকসঙ্গীত তালিম নেওয়ার জন্য উনার দ্বারস্থ হলাম। অনেকদিন ওনার কাছে লোকসঙ্গীত শিখলাম। আমি একটা কথা বলতে চাই, মানুষ যেরকম উস্তাদের দ্বারস্থ হবে, অর্থাৎ সহবত যেটাকে বলে, মানে সঙ্গ, যেরকম সঙ্গ আপনি পাবেন সেরকমের সঙ্গ থেকে আপনি সে ধরনের রিটার্নটা আপনি আপনার মধ্যে আসবে। তো ওই যে একজন বিখ্যাত অমরচন্দ্রশীল একজন লোকসঙ্গীতের শিল্পী, উনার সান্নিধ্যে যাওয়ার কারণেই উনার কাছ থেকে ওই যে উদার গলার দরাজ কণ্ঠ দিয়ে লোকসঙ্গীত করতে হয় সেই জিনিসটা ওনার কাছে না গেলে আমি জানতাম না, কিংবা ওই ধাসটাও আমার মধ্যে আসতো না।
তার মানে আপনি ওখানে গিয়ে নতুন করে নিজেকে আবিষ্কার করলেন?
হ্যাঁ, নতুন করে আবিষ্কার করলাম।
ওকে,
ওই মেসেজটা যদি তার অন্তরে পৌঁছাইতে হয়, তার দরদটা ওই গানের কথাগুলি যদি তাকে হৃদয়ঙ্গম না করানো যায়, তাহলে তো সার্থক শিল্পী হওয়া যাবে না।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, আমরা সেটাও মনে করি। দ্বিতীয় অ্যালবাম বের করার আগে বোধহয় আপনি কোন একটা ঘটনার কথা বলছিলেন।
দ্বিতীয় অ্যালবাম 1997 সনে আমি যখন দ্বিতীয় অ্যালবাম করব মনস্থ করলাম, তো আরেকজন লোকসঙ্গীতের বিশিষ্ট ব্যক্তি, বাংলাদেশের শ্রেষ্ঠ লোকসঙ্গীত ব্যক্তিত্ব আমি মনে করি, উনি আমার গুরু কুটি মনসুর সাহেব। কুটি মনসুর সাহেবের আমি দ্বারস্থ হই এবং উনি আমাকে বললেন যে তুমি ওই ক্যাসেটটা করো। ম্যাক্সিমাম গান ছিল উনার, উনার গান দিয়েই আমার ক্যাসেটটা করা।
আচ্ছা,
সেটার নাম ছিল প্রীতির বাজার ভালো না।
প্রীতির বাজার ভালো না, এরকম একটা শুন না?
জি জি,
চমৎকার। আমরা একটু শুনি না, আপনি যদি একটু প্লিজ, হৃদয়ে চলে চলে এসছি আমরা। এটা কি মানে আপনারই প্রথম গাওয়া হয় নাকি এর আগে অনেকেই গেছেন?
না, এই গানটা আমার নিজের লেখা, নিজের সুর।
প্রীতির বাজার ভালো না?
জি জি জি।
মাই গড, আমার জানা ছিল না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনার কাছে। এত পপুলার একটা গান, সেই গানের শিল্পীকে আজকে আমরা এখানে পেয়েছি প্রিয় শ্রোতা, বুঝতেই পারছেন। আসলে ওনার ভান্ডার অনেক সমৃদ্ধ, আমি সেখান থেকে খুব অল্প কিছুই বের করার চেষ্টা করছি। গানটা আমরা শুনবো ওনার কাছ থেকে।
শ্রী ফরহাদের পীরিত লাইলি আর মজনুর পীরিত, শ্রী ফরহাদের পীরিত লাইলি আর মজনুর পীরিত, যুগে চলে না প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না। শ্রী ফরহাদের পীরিত লাইলি আর মজনুর পীরিত, যুগে চলে না প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না। সকাল বেলা হয় পরিচয়, বিকাল বেলা খাতির প্রণয়, সকাল বেলা হয় পরিচয়, বিকাল বেলা খাতির প্রণয়, রাত্রি বেলা টেলিফোনে দুইজন একজন, প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না। প্রথম প্রথম লাগে ভালো, চোখে থাকে নতুন আলো, প্রথম প্রথম লাগে ভালো, চোখে থাকে নতুন আলো, সুন্দরী না শ্যামলা কালো, তখন বুঝে না প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না। চোখের নেশা কাটলে পরে তরি ভিড়ায় অন্য পারে, চোখের নেশা কাটলে পরে তরি ভিড়ায় অন্য পারে, সারা জীবন এক প্রীতিতে তাদের চলে না, প্রীতির বাজার ভালো না, প্রীতির বাজার ভালো না।
মাইন্ড ব্লোয়িং। কত সালের দিকে এটা জানো?
97 আমার এই ক্যাসেটটা।
মানে 97 সালে যদি প্রীতির এই অবস্থা হয়, 2014 সালে এসে কি অবস্থা আপনি বুঝতেই পারছেন এই ফেসবুকের যুগে। ওকে, যাই, তারপর কি হলো?
মজার বিষয় হলো, ওই গান যখন কুটি মনসুর সাহেবের তত্ত্বাবধানে আমি ক্যাসেটটি করি, দ্বিতীয় ক্যাসেটটি, কিন্তু ওইখানে আমার নাম দেওয়া হয়েছিল আবুল হাশেম বাঙালি।
বাঙালি?
জি, আবুল হাশেম বাঙালি। তখন ওই ক্যাসেটটা বেশ সারাও জাগিয়েছিল এবং তখনকার পরিচিতি আমি লাভ করি আবুল হাশেম বাঙালি হিসাবে।
আচ্ছা আচ্ছা।
আমি আমার ওস্তাদ কুটি মনসুর সাহেবকে বলছিলাম যে, বলল যে তোমার এক্সট্রা কিছু থাকা দরকার, শুধু আবুল হাশেম আবুল হাশেমটা ভালো লাগছে না, তোমার সাথে আমি একটা
উপমা কিছুটা যোগ করে,
একটা উপাধি কিংবা একটা উপমা আমি যোগ করতে চাই। তাহলে ঠিক আছে, আপনি যদি ভালো মনে করেন। তখনকার সময়ে ওই ক্যাসেটে আবুল হাশেম বাঙালি হিসাবে আমাকে চিনে বেশিরভাগ।
না, এরকম কিন্তু আমরা ফোক গানের শিল্পীদের অনেককেই পেয়েছি। হ্যাঁ, নামের শেষে গুরু হয়তো আশীর্বাদ স্বরূপই সেটা দিয়ে দেন, যে এবং এটা আমার পরবর্তীতে অনেক কাজে লাগে। ইনফ্যাক্ট টোটাল অ্যালবাম কতগুলো এসছে বাজারে?
এই দুটা অ্যালবামের পরে আমার আরেক বন্ধু নুরুল ইসলাম সুরবিতান থেকে একটা ক্যাসেট বের করেছিলেন, ওই যে শাহসুলতান, নেত্রকোনা জেলার মদনপুরে ওনার বিরাট আস্তানা, লক্ষ লক্ষ মানুষ ওইখানে আসেন, ওই উনার নামে বাবা শাহসুলতান নামে একটা ক্যাসেট বের করেছিল, তিনটা ক্যাসেটেই। এরপরে
আর অডিও ক্যাসেট বের করা হয়নি
না।
ঠিক আছে, আপনি এই যে জালাল খার গানের দিকে চলে আসলেন, হ্যাঁ, এবং একটা অদ্ভুত রকমের ভালো লাগা থেকে আপনি আসলেন। এছাড়াও তো আপনি ফোক গানের অন্যান্য শাখাতেও আপনি বিচরণ করেছেন, অন্যান্য ফোক গানও আপনি গেয়েছেন, কিন্তু জালাল খার প্রতি আগ্রহটা তৈরি হলো কিভাবে?
উনি বাংলাদেশের লোকসঙ্গীতের যে ভান্ডার সবচেয়ে বেশি ইয়াদি আমরা লালন শাহকে, যার যাকে নিয়ে আমরা জাতীয়ভাবে গর্ববোধ করি এবং দেশে বিদেশে গবেষণা হচ্ছে, কিন্তু জালালও সেই মাপেরই একজন মানুষ। উনার গান আপনি শুনেছেন এবং আরো শুনবেন, কিন্তু ওই জালালকে জাতীয় পর্যায়ে ওইভাবে উপস্থাপিত হয় নাই সেটা আমার কাছে মনে হয়েছে। এই জন্য আমি ভাবলাম যে জালালের গানটাকে নিয়ে আমি একটু যদি গবেষণা করি এটা এবং জাতীয় পর্যায়ে উপস্থাপন করতে পারি, এটা আমার একটা দায়িত্ব বলে আমি মনে করি। যেহেতু আমি ওই এলাকায় আমার জন্ম, ওই এলাকাতেই আমার বসবাস, এবং সেই জালালের গান মানুষ শুনলে মানুষ এবং সমাজ উপকৃত হবে, সেই দৃষ্টিকোণ থেকেই জালাল খান সাহেবের গানের প্রতি আমার।
একটা হচ্ছে জালাল খা কিশোরগঞ্জের মানুষ, আরেকটা হচ্ছে জালাল খার গানের কথাগুলো আপনার ভাল লাগতো, যে কারণে আপনার জালাল খার গানের প্রেমে পড়ে যাওয়া, সেটাই কি?
জালাল খা কিশোরগঞ্জের মানুষ নন, উনি নেত্রকোনা জেলায়, যদিও নেত্রকোনা জেলায় কিন্তু জেলার এমন একটা উপজেলায় উনি যে কিশোরগঞ্জের খুব কাছাকাছি জায়গায়।
আচ্ছা আচ্ছা।
হ্যাঁ, তো সেদিক থেকে আমি মনে করি যে
আপনার এলাকার মানুষ।
জি, আমার এলাকার মানুষ, আমরাও গর্ববোধ করি।
ওনার সাথে সাক্ষাৎ কখনো হয়েছে আপনার?
না না, উনাকে আমি জীবদ্দশায় উনি দেখে নেই, কিন্তু উনার গান শুনতে শুনতে এত বড় মাপের একজন গবেষক, এত বড় মাপের একজন
আধ্যাত্মিক
মানুষ কল্পনা করা যায় না। তো আমরা অন্তত তাকে মানুষের কাছে পৌঁছানো এটা আমাদের দায়িত্ব বলে আমি মনে করি।
রাইট, আমরা কি জালাল খার একটা গান শুনবো এই পর্যায়ে?
হ্যাঁ, জালাল খার একটা গান আমি শুনতে চাই।
জি।
বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়, বেশির কাছে কম না থাকলে সেই বেশির কি মূল্য রয়। বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়, বেশি পুত্রে বংশ নষ্ট, অতি সুখে পাছে কষ্ট, বেশি পুত্রে বংশ নষ্ট, অতি সুখে পাছে কষ্ট, বেশি খাইলে জাতি ভ্রষ্ট, অতি প্রেম কলঙ্কময়। বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়, ৬ লাখ বৎসর আরাধনায় মকরুমে বেহেস্ত যে পায়, ৬ লাখ বৎসর আরাধনায় মকরুমে বেহেস্ত যে পায়, নালতের তক্তারি গলায় কথা শুনে লাগে ভয়, বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়, কারণের ধন বালু হইল নমরুদ নিজেই ক্ষুদা কইল, কারণের ধন বালু হইল নমরুদ নিজেই খোদা কইল, সাদ্দাত দরজায় মইল হাতেম কতই দুঃখ সয়, বেশি কিছু বলিস না মন, বেশি কিছুই ভালো নয়,
অতি দর্পে লঙ্কা পুড়া, অতি ধর্মে বাসি মোরা, অতি দানে রাজ্য ছাড়া, পাতালেতে লয়াশ্রয়, যতই বেশি যাও খুঁজিয়া ততই ধাঁধায় পড়বে গিয়া, বেশি বুঝলে পাগল হইয়া, যা খুশি তা মুখে কয়, বেশি কথা বলিস না মন, বেশি কিছুই ভালো নয়।
বাহ বাহ বাহ, অসাধারণ। আমরা কি বেশি বেশি কথা বলছি না বেশি বেশি গান করছি? না, আমরা আসলে বেশি বেশি গানই করছি, গান এবং কথা নিয়ে আমরা আছি। তো ঠিক আছে, এই যে দ্বিতীয় অ্যালবামটা আপনি বের করলেন, তারপরে আমরা একটু ধারাবাহিকভাবে শুনি আপনার গানের চর্চাটা বা আপনার জীবনের যে গল্পগুলো।
আমি দ্বিতীয় ক্যাসেটটি বের করার পরে আমি আমার এক দেশি ভাই, যার অনুপ্রেরণায় আমি সঙ্গীতে অনেক উৎসাহ উদ্দীপনা পেয়েছি, সেটা হইল রতন ভাই।
জি,
রতন ভাই, উনি সুইডেনে থাকেন। উনি আমার ওই ক্যাসেট শুনে এবং এলাকার একটি অনুষ্ঠানে আমার পরিবেশনা দেখে উনি একসময় আমাকে আমন্ত্রণ জানালেন সুইডেন থেকে, যে একটা টিম যাচ্ছে, ওইখানে তোমাকে যেতে হবে।
আচ্ছা আচ্ছা।
তো ওই সুইডেনে তখন আমাদের টিমটা ছিল ফেরদৌস ওয়াহিদ সাহেব, বাংলাদেশের বিখ্যাত শিল্পী, আরেক বিখ্যাত শিল্পী শামীমারা নিপা, নৃত্যশিল্পী, আরো কয়েকজন শিল্পী। আমরা সাতজনের একটা টিম সুইডেনে গেলাম এবং ওই ক্যাসেটগুলি, মানে আমার যে সর্বশেষ যে ক্যাসেটটা, সেটাও নিয়ে গেলাম। ওইখানে যথেষ্ট সাড়া পেলাম ওই ক্যাসেটের জন্য এবং ওখানে আরেকটি জীবনের স্মরণীয় ঘটনা যেটা আমি বলবো, ওখানে লোকসঙ্গীত পরিবেশন করার জন্য কিন্তু আমাকে নির্বাচিত করা হয়েছিল। প্রথম অনুষ্ঠান ছিল স্টকহোমে, পরবর্তীতে আরেকটা অনুষ্ঠান ছিল উপসালায় সুইডেনের। তো আমাকে যখন ওখানে গান করতে দেওয়া হলো, তো প্রথমেই আমাকে অনেকেই তখন তারা চিনেন না, যে আবুল হাসেম বোধহয় সুইডেনে আসছে মন্দিরে টন্দিরে বাজানোর জন্য, তাকে তাকে তো কোনোদিন এর আগে দেখি নাই গান করতে। তো আবুল হাসেম আবার কে আমাদের টিমের মধ্যে ঢোকায় দিল। তো ওইভাবেই আমি গেলাম, কিন্তু প্রথমে আমাকে 40 মিনিট সময় গান পরিবেশন করার জন্য আমাকে একেবারে প্রথমেই আমাকে দিয়ে অনুষ্ঠান শুরু।
ওকে,
তো ওই স্টকহোমে আমি যখন প্রথম গান পরিবেশন শুরু করি, তখন ওই 40 মিনিটের পরে 50 মিনিট কি করে হয়ে গেল এটা আমি নিজেও জানি না, দর্শকরাও বুঝতে পারে নাই। হ্যাঁ, পরবর্তীতে তারা ওই পরের দিন একটা ওই বাংলা পত্রিকা ওখান থেকে ওই বাঙালি সোসাইটি তারা বের করে, আমি দেখলাম যে ওই যে আবুল হাসেমের, আবুল হাসেম বাঙালির ওই লোকসঙ্গীতের যে 1 ঘন্টা, আমরা মনে হয়েছিল যে আমরা বাংলাদেশের, আমাদের ওই মাটির মধ্যে বসে আমরা বাংলাদেশের গান শুনছি এবং বাংলাদেশের কোন একটা অনুষ্ঠানে বসে আছি। আমরা সুইডেনে যে বসে গান শুনছি তার আমাদেরকে মনে হয়নি, এ ধরনের একটা মন্তব্য আসলো ওই পত্রিকায়। তো নিজেকে খুবই আনন্দ উপভোগ করেছিলাম ওই ওই পরিবেশনার মাধ্যমে এবং তারাও আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করেছিল। পরবর্তীতে এই সুইডেনেই আরেকটি অনুষ্ঠান ওই উপসালায় যখন আমরা করি, তখন ওই আমাকে সিলেকশনটা প্রথম দেয় নাই।
আচ্ছা,
ওইখানে তো আমাকে প্রথমেই আমার উপস্থাপন,
প্রথমে সাধারণত যারা একটু দুর্বল প্রকৃতি থাকে পারফর্মার তাদেরকে দেয়া হয়।
জি জি জি,
হ্যাঁ বুঝতে পেরেছি।
সেই লাইটই আমাকে ওই প্রথম দিয়েছিল, পরবর্তীতে আমাকে শেষের দিকে নিয়ে গেছে।
সেটাই হয়, সব জায়গাতেই আসলে এই কষ্টগুলো থাকে, এই স্ট্রাগলগুলো থাকে। একটা তো কথাই আছে যে একলাফে তো আর গাছে চড়া যায় না, অনেক কষ্ট করে তারপরে গাছে চড়তে হয়। তারপরে
ওইখানে আরেকটি ঘটনা, মানে স্মরণীয় ঘটনা আমার, সেটা হলো ওই উপসালাতে যখন আমি গান পরিবেশন করলাম, গান পরিবেশন করে যখন আমি সাজ ঘরে আসলাম তখন বেশ কিছু লোক আমার সাথে দেখা করতে আসলো যে হাসান ভাই আপনার গান শুনে আমরা জীবনেই প্রথম চোখে জল আসলো আমরা প্রথম কাঁদলাম কিন্তু আমরা জীবনে গান শুনে কোনোদিন কাঁদি নাই তো এটা কেন হইল এটা আমি জানি না তবে ওই মায়ের গানটা এবং আরো বেশ কিছু আধ্যাত্মিক গান আমি করেছিলাম তখন তারা বলছিল যে আমরা গানের মধ্যে ডুবে গিয়ে আমরা তখন মানে আমরা
ওই ফিলটা করছিলাম দেশের প্রতি ওই ওই অনুভবের জায়গাটাতে চলে
গিয়েছি
গান যদি অন্তরে না পৌঁছালো তাহলে সেই গান আর কি গান সেটাই তো কথা আচ্ছা এরকম এক্সপিরিয়েন্স নিশ্চয়ই সারাটা জীবন ধরে অনেক আছে দর্শকদের কাছ থেকে ভালোবাসা পাওয়া শ্রোতাদের কাছ থেকে ভালোবাসা পাওয়া এটা নিশ্চয়ই সারা জীবন ধরে অনেক আছে এই সুইডেন ছাড়াও দেশের বাইরে যাওয়া হয়েছে
হ্যাঁ এটা আরেকটা মজার বিষয় সেটা হল আমাদের দুই বাংলার সাহিত্যিকদের একটা মিলন মেলা ছিল এটা কলকাতায় তারা ওই যে ওখানকার ওই বাংলার সাহিত্যিকরা আসছিলেন এই বাংলাতে তো সেই সুবাদে আমাদের কিশোরগঞ্জে আপনি জানেন যে ষোড়শ শতাব্দীর প্রথম মহিলা কবি চন্দ্রাবতী হ্যাঁ চন্দ্রাবতীর বাড়ি সেই কিশোরগঞ্জ এবং বীর ইশাকা বারো ভূঁইয়ার শ্রেষ্ঠ হ্যাঁ যোদ্ধা ইশাকার বাড়ি ওই কিশোরগঞ্জে ওইখানে তারা গেলেন ওই স্মৃতিগুলি দেখার জন্য সেই সুবাদে ওই কিশোরগঞ্জে জেলা প্রেস ক্লাবে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এবং কবিতা আবৃত্তি তাদের এবং কিছু গান পরিবেশন হয়েছিল তো আমাকে আমার এক বন্ধু নিয়ে গিয়েছিল যে ওই সাহিত্যিকদের কিছু কথাবার্তা শুনব এক পর্যায়ে আমাকে নিয়ে গেলেন যে একটা গান করতে হবে তো যেহেতু ওই বিদেশি মেহমান কলকাতা থেকে বাংলাদেশে আসছেন তারা বিশিষ্ট ছড়াকার বিশিষ্ট কবি বিশিষ্ট ব্যক্তিবর্গ তো ওইখানে আমাকে একটা গান করার জন্য জোর করে আমাকে স্টেজে তুলে দিলেন এবং আমি ওই গানটা করলাম একটা গান করলাম একটা গান করলে পরে ওই যে কলকাতার যে সাহিত্যিকরা এক নাগারে ওই দশ বারো জন সবাই আমাকে স্টেজে উঠে গিয়ে আমাকে জড়ায় ধরলেন বলল যে এই গানটা আপনি করবেন আমরা কলকাতায় দুই বাংলার সাহিত্যিকদের একটা মিলন মেলা করব ওই গানটা আপনি ওইখানে করবেন আমরা যদি আমন্ত্রণ জানাই আপনি যাবেন কিনা তো আমি বললাম যে হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ আমার বিভিন্ন দেশে বেড়ানোর আমার একটা আগ্রহ আছে আপনারা যদি আমাকে আমন্ত্রণ জানান তো আমি অবশ্যই যাব সেই মোতাবেক তারা পরবর্তীতে আমাকে তাদের ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ পাঠালো তো সেভাবে
আপনি গিয়েছিলেন ওখানে গানটা ওখানে গিয়েছিলেন ওকে আমরা সেই গানটা শুনবো তবে তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরি ছোট্ট একটা বিরতি নিচ্ছি ঠিক রাত একটার টাইম চেক হবার সঙ্গে সঙ্গে আমরা আবারও ফিরে আসবো আমাদের প্রিয় শিল্পীকে সাথে করে নিয়ে আমাদের সঙ্গে জীবনের গল্প বলছেন শিল্পী আবুল হাশেম যিনি এসেছেন সেই কিশোরগঞ্জ থেকে এবং যার জীবনের গল্পে আমরা এমন একটা পর্যায়ে রয়েছি যখন সেই প্রচন্ড স্ট্রাগল করে একজন মানুষ সামনের দিকে এগিয়ে যাচ্ছেন তার শিল্প প্রতিভাকে নিয়ে এবং সেটার বিচ্ছুরণের যে একেবারে এপেক্স মোমেন্ট আমরা সর্বোচ্চ পর্যায়ে সেই সর্বোচ্চ পর্যায়কে আমরা দেখা শুরু করেছি মাত্র আমরা সেটা আরো দেখব তবে ছোট্ট একটা বিরতির পর আপনি যদি তাকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুকে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/hello8920 আমি আবারও বলছি www.facebook.com/hello8920 ওখানে গিয়ে লাইক দেবার সঙ্গে সঙ্গে আপনি হ্যালো 8920 এর মেম্বার হয়ে যাবেন ফিরছি ঠিক রাত একটায়
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার আচ্ছা ধরুন একজন মানুষ তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে এরপর দুজন দুজনের কাছে আসা হাত ধরা একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস থাকতে শুরু করা একদম পাশাপাশি একে অন্যের খুব কাছাকাছি দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ আর একসাথে রাখে বহুক্ষণ কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস বারো ঘন্টা পর্যন্ত শুধুমাত্র একটি টুথপেস্ট নয়
ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 ক্লোজ আপ দ্য ক্লোজার দ্য বেটার
প্রিয় শ্রোতা সময় এখন রাত একটা আমরা আবারও ফিরে এসেছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920 তে আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রিয় শিল্পী কিশোরগঞ্জ থেকে আসা মোহাম্মদ আবুল হাশেম লোকগানের শিল্পী তিনি, যদিও শুরুটা হয়েছিল নজরুল সঙ্গীতে এবং লোকগানে তার যে দরাজ কণ্ঠ, সেই দরাজ কণ্ঠে আমরা খালি গলায় আজকে আমাদের শ্রোতাদের জন্য অদ্ভুত সুন্দর পরিবেশনা পুরোটা সময় জুড়েই আমরা সেটা দেবার চেষ্টা করেছি। আমরা শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের শেষের পর্বে, তবে জীবনের গল্প কিন্তু এখনো শেষ হয়নি, আমরা সামনের দিকে যেতে চাই আরো। আর আপনাদের যদি মনে হয় যে আপনারা জীবনের গল্প বলবেন বা তার সম্পর্কে কোন প্রতিক্রিয়া জানাবেন, সেটা আপনারা ফোনেও আমাদেরকে জানাতে পারেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 9115668, আমি আবারও বলছি 9115668। সেই কথাগুলো রেকর্ড করা হয় এখানে এবং পরবর্তী অনুষ্ঠানে আপনাদের ফিডব্যাকটা আমরা আমাদের অতিথির কাছে পৌঁছে দেব। হ্যাঁ, যেটা বলছিলেন আপনি যে কলকাতায় গেলেন এবং সেই গানের সুবাদেই ওখানে গাওয়া, আমরা গানটা একটু প্রথমে শুনতে চাই।
আমি সেই গানটি গাইছি, সেই গানটি একটা বাউল গান, দ্বিজ দাসের গান।
তুমি শোনো বা না শোনো, মানো আর না মানো, তাতে নাই আমার লাভ লোকসান, পাগল দ্বিজ দাসের গান। কেউ বা বলে আছে খোদা, কেউ বা বলে নাই, আমি বলি থাকলে থাকুক না থাকিলে নাই। যারে নয়নে দেখি না, শ্রবণেও শুনি না, দর্শন পাই না, আছে কি প্রমাণ, পাগল দ্বিজ দাসের গান। তুমি শুনো বা না শুনো, মানো আর না মানো, তাতে নাই আমার লাভ লোকসান, পাগল দ্বিজ দাসের গান। মীমাংসা হইল না আজও, সৃষ্টি হইতে এযাবৎ, দ্বৈত অদ্বৈতবাদে ভিন্ন ভিন্ন মত, আরে কেহ বলে আকার, আবার কেহ বলে নিরাকার, আসলে কি প্রকার কে জানে সন্ধান, পাগল দ্বিজ দাসের গান। ভক্ত মুসলমানে করে পাঁচত্ব নামাজ, ত্রিসন্ধা নিয়ম বাদা হিন্দুগণের কাজ, দেখি সপ্তাহ কাল পরেতে যারা যায় গির্জাতে, তারাই তো জগতে মানুষ প্রধান, পাগল দ্বিজ দাসের গান। বাইবেল কোরআন আর যত ইতিপুথি, মানি মানি করে আমার ঘটিল দুর্গতি, আমি মানতে মানতে শাস্ত্র পাই নাই অন্য বস্ত্র, লোটা বাটি ঘটি কর্মেতে দান, পাগল দ্বিজ দাসের গান। তুমি শুনো বা না শুনো, মানো আর না মানো, শুনো বা না শুনো, মানো আর না মানো, তাতে নাই আমার লাভ লোকসান, পাগল দ্বিজ দাসের গান।
বাহ বাহ বাহ, চমৎকার। এই গানটা গাইলেন, কলকাতা শহর দেখলেন, তারপরে আবার বাংলাদেশেও ফিরে আসা, অসংখ্য ভক্ত শ্রোতার ভালোবাসা পেয়েছেন সারা জীবনে।
অবশ্যই, বিশেষ করে আমি ভক্ত শ্রোতাদের ভালোবাসা তো পেয়েছি, পাশাপাশি আমি বলবো আমার জীবনে যেটুকু অর্জন সেটুকু আমার কিছু প্রিয় মানুষ আছে, এর মধ্যে আমার স্ত্রী। আমার
উনি কি গান করেন?
উনি গান করেন না, কিন্তু উনি গৃহিণী, কিন্তু আমার সঙ্গীতের বলবো কিভাবে সময় দিলে আমার গানটা ভালো হবে, আমার কণ্ঠ ভালো থাকবে, শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মন ভালো থাকবে, ভালো করে গান করতে পারবো, সেই যোগানটা উনি পিছন থেকে দেন বলেই, এবং আমার সন্তানরাও সেই যোগানটা দেন বলেই আমি এখনো সেই লাইনটাতে ভালো আছি।
চমৎকার। আমরা তো একেবারে শেষের দিকে চলে এসেছি অনুষ্ঠানের, বর্তমানে কিভাবে আছেন আর কি, সবকিছু মিলিয়ে গান নিয়ে কিভাবে সময় পার করছেন?
আমি ওই যে বললাম লোকসঙ্গীত নিয়ে কাজ করছি, এর মধ্যে ম্যাক্সিমাম সময় জালাল খাঁর জালাল সঙ্গীত নিয়ে চিন্তা ভাবনা করছি, এটাকে আরো জনপ্রিয় করে জাতীয় পর্যায়ে কিভাবে উপস্থাপন করা যায় সেটা আমি কাজ করতেছি। পাশাপাশি আমার সন্তান যারা তাদেরকেও তালিম দিচ্ছি এই লাইনে, তারাও মোটামুটি আমার দ্বিতীয় ছেলে রেডিও টেলিভিশনে তারা তালিকাভুক্ত লোকসঙ্গীতেরই তাদের, এবং আমার আরেক ছেলে ছোট ছেলে সেও গানের সাথে জড়িত। আমার এলাকায় মোটামুটি তারা ইতিমধ্যেই ভালো শিল্পী হিসেবে পরিচিতি অর্জন করছে। আমার সঙ্গীত একাডেমির মাধ্যমে আমি আরো কিছু শিল্পী তৈরি করতে চাই এবং তাদের মাধ্যমে আমাদের এলাকার গুণী যেমন অমর চন্দ্রশীল, অখিল ঠাকুর, জালাল খাঁ, বাউল তাহেরউদ্দিন, এরকম বিশিষ্ট লোকসঙ্গীতের শিল্পীদের জন্ম আমাদের নেত্রকোণাকে শুরু হবে। এদেরকে উপস্থাপন করার দায়িত্ব আমি মনে করি আমাদের মতো মানুষের উপরে আইসে বর্তায়। সেই চিন্তা চেতনা থেকেই তাদের সৃষ্টিগুলি মানুষের কাছে এবং সমাজের কাছে পৌঁছানোর জন্য আমি আমার লাইন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি।
জি, এবং এখানে আরেকটি কথা বলতে চাই প্রিয় শ্রোতা, আপনারা নিশ্চয়ই জানেন যে ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়কের জন্য আন্দোলন করে যাচ্ছেন প্রায় এক দশকেরও বেশি সময় ধরে, এবং এই যে আন্দোলন, সেই আন্দোলনের যে থিম সং, সেই থিম সংটা কিন্তু করেছেন আমাদের আজকের শিল্পী আবুল হাশেম, নিরাপদ সড়ক, এবং গানটা বোধহয় আপনার লেখা না?
জি, আমার লেখা এবং আমার সুর করা।
আচ্ছা, ওকে, সবকিছু মিলিয়ে যদি বলি যে পুরো জীবনে গানের চর্চার জায়গাটা থেকে কতগুলো গান আপনার গলায় এসছে, মানে কতগুলো বলতে আমি যেটা বোঝাচ্ছি যে ধরুন একটা গান, এটা তো আপনি বহুবার গিয়েছেন, এরকম অনেকবার আছে, কিন্তু এই টাইপের দিক থেকে যদি আমি বলি যে এরকম সব মিলিয়ে কত গানের চর্চা আপনি করেছেন আনুমানিক?
আনুমানিক সেটা তো হ্যাঁ আনুমানিকই বলতে হবে, আমি সব মিলিয়ে কয়েক হাজার হবে।
কয়েক হাজার
তা তো হতেই পারে, কারণ আমি বিভিন্ন সঙ্গীত লোকসঙ্গীত বেশিরভাগ, তার নজরুল, ভক্তিমূলক গান সব মিলিয়ে সর্বাঙ্গিকের অনেক গান আমি করেছি এবং করি।
চমৎকার, আপনার এই গলা অনেক ভালো থাকুক, সৃষ্টিকর্তা মহানাল্লাহ যে গলা দিয়েছেন আপনার, সেই গলার তেজ যেন কখনো না কমে, এই 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 দোয়া থাকবে হচ্ছে আমাদের লাখো শ্রোতার পক্ষ থেকে। আর আজকের এই চমৎকার ঈদের রাতে আপনি আমাদেরকে যা উপহার দিলেন সেটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় পাওয়া। কিন্তু আমরা যাবার আগে আমরা আরো কিছু গান শুনব, এবং তারও আগে যদি আপনার শ্রোতাদের যদি কিছু বলার থাকে, যারা আপনার ভক্তকুল রয়েছে তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে।
আমি আমি আমার শ্রোতাদের বলব, সঙ্গীত আমাদের বাংলাদেশের লোকসঙ্গীত আনন্দের পাশাপাশি একটা আধ্যাত্মিকতার, প্রায় বেশিরভাগ গানের মধ্যে আপনি একটা আধ্যাত্মিকতা পাবেন, এবং পাশাপাশি সমাজ সচেতনতা সৃষ্টির জন্য এই সঙ্গীত একটি বেস্ট মাধ্যম আমি মনে করি। আমরা যে বাউল গানগুলি আমরা পরিবেশন করলাম, এর মধ্যে প্রত্যেকটি গানের মধ্যেই মেসেজ আছে। আমি কুটি মনসুর সাহেবের একটি গান প্রায়ই অনুষ্ঠানে আমি করি, হিংসায় আর নিন্দা ছাড়ো মনটা কর পরিষ্কার, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, মনে ময়লা থাকে যদি, সাধন সিদ্ধি হয় না তার, হিংসায় আর নিন্দা ছাড়ো মনটা কর পরিষ্কার। এই যে গানের ছোট্ট দুইটি লাইন, এটার ভাব এবং সত্যতা এতই মানে বড় আমি মনে করি, যে একটা মানুষ পরচর্চা পরনিন্দা হিংসা তাকে ধ্বংস করে দেয় একটা মানুষকে, আর এইগুলি পরিহার করতে পারলে একটা মানুষ সমাজে এবং নিজের কাছে এবং পরিবারের কাছে সবার কাছে এত সুন্দর মানুষ হয়ে ওঠে। এই কথাগুলি যদি একটা শ্রোতা, একজন শ্রোতা মনোযোগ সহকারে শুনেন এবং নিজের মধ্যে আনার চেষ্টা করেন, তাহলেই আমাদের লোকসঙ্গীত এবং গান সেই মন মানসিকতা নিয়ে যেন শুনে সবাই।
এবং একজন গায়ক শুধু এই অর্থে গায়ক না, তিনি কিন্তু একজন শিক্ষকও, তিনি শিখিয়ে যাচ্ছেন প্রতি মুহূর্তে মানুষটাকে। আমরা গানের মাঝখানের কথাগুলো শুনতে চাই, কারণ এই গানটা আপনার কাছে আমার শোনা হয়েছিল আরো একবার, সুযোগ হয়েছিল, অদ্ভুত সুন্দর গান। আপনি যদি এই যে গানটার মানে মুখটুকু করেছেন, অন্তরাটুকু যদি একটু করতেন।
তুমি মুর্শিদ নামের সাবান মাখো, হায়রে ধুইয়া অন্তর সাদা রাখো, কাতর হইয়া সদায় ডাকো, কাতর হইয়া সদায় ডাকো, কাতর হইয়া সদায় ডাকো, প্রেমে মইজা থাকো তার, হিংসায় আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার, জ্ঞান পরীক্ষায় পাশ করিলে ধ্যান যুগে তার দেখা মিলে, নজরে ঠিক পড়িলে, নজরে ঠিক পড়িলে দেখবি সে রূপ চমৎকার, তুমি মুর্শিদ নামের ছবি আঁকো, ও তার ভাব সাগরে ডুইবা থাকো, মনসুর কয় খুঁইজা দেখো, মনসুর বলে খুঁইজা দেখো, মনসুর কয় খুঁইজা দেখো, যার গুরু তার হৃদ মাঝার, হিংসায় আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার, হিংসায় আর নিন্দা ছাড়ো, মনটা করো পরিষ্কার।
বিউটিফুল। প্রিয় শ্রোতা, আজকের মতো আমরা শেষ করছি ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। তবে যাবার আগে আমাদের প্রিয় শিল্পী যিনি আছেন তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, যে আজকের এই চমৎকার রাতে তিনি আমাদেরকে অসাধারণ একটা সময় দিলেন, মনটাকে অনেকখানি নরম করে দিলেন তার দরাজ গলায়। বাউল গান, লোকগান, এগুলো হচ্ছে আমাদের অন্তরের সম্পদ, আমাদের বাংলার সম্পদ, এবং এই গানগুলো মানুষের মনকে যতটা সিদ্ধ করতে পারে, পবিত্র করতে পারে, অন্য কোন গানে তার রেশ অতটুকু পাওয়া যায় না। সব গানের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, ফোক গান আমাদের অন্তরকে ছুঁয়ে যাক, ফোক গানের শিল্পীদেরকে আমরা সম্মান করি, ফোক গানের শিল্পী যারা রয়েছেন তারা যুগ যুগ আমাদের মাঝে এরকম সুন্দর সুন্দর গান নিয়ে আমাদেরকে ঋদ্ধ করুক, এটাই হোক আজকের ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920-র মূল মোটো। প্রিয় শ্রোতা, আমরা শেষ করছি আজকের মতো ক্লোজ আপ প্রেজেন্স হ্যালো 8920। তবে অবশ্যই আমাদের শ্রদ্ধেয় শিল্পীর একটা গান শুনতে শুনতে আমরা বাড়ি যাব, এবং আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আপনি সেই কষ্ট করে কিশোরগঞ্জ থেকে আমাদের এখানে এসেছেন, আমাদেরকে কিছুটা সময় দিলেন, আপনি অনেক ভালো থাকবেন, অনেক শুভকামনা আপনার জন্য।
তো আমি আমার নিজের লেখা, নিজের সুর করা, আপনি যে বলছিলেন যে ইলিয়াস কাঞ্চনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের যে থিম সংটা, সেটা দিয়ে আমি আমার অনুষ্ঠান, আমি আমার গান শেষ করতে চাই। এটার মধ্যে একটা মেসেজ আছে, সেই মেসেজটা যদি মানুষের কাছে পৌঁছে তো সমাজ, ব্যক্তি সবাই আমরা উপকৃত হব।
এক্স্যাক্টলি।
এসো ভাই, এসো বোন, এসো ভাই, এসো বোন, গড়ে তুলি আজ বৃহত্তর ঐক্যের ভিত্তিতে নিরাপদ সড়কের আন্দোলন, চালক যাত্রী পথচারী সবাইকে সচেতন করতে পারি, চালক যাত্রী পথচারী সবাইকে সচেতন করতে পারি, এমন আন্দোলন গর্ব দেশে আন্দোলিত হবে বিশ্ববাসী, হারাতে দেব না একটি জীবন করিপন করিপন করিপন, নিরাপদ সড়কের আন্দোলন, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।
ক্লোজ আপ প্রেজেন্টস হ্যালো 8920, ক্লোজ আপ, দ্য ক্লোজার দ্য বেটার। আচ্ছা, ধরুন একজন মানুষ, তার প্রতি আপনার প্রচন্ড ভালো লাগা, আর সেই ভালো লাগা থেকেই হয়ে গেছে ভালোবাসা, হঠাৎই কোনো একদিন দেখা হয়ে গেল তার সাথে, এরপর দুজন দুজনের কাছে আসা, হাত ধরা, একসাথে নাচ গান আনন্দ উল্লাস আর সতেজ নিঃশ্বাস, থাকতে শুরু করা একদম পাশাপাশি, একে অন্যের খুব কাছাকাছি, দুজনকে কাছে আনার এই কাজটি সহজ করে ক্লোজ আপ, আর একসাথে রাখে বহুক্ষণ, কারণ অ্যাক্টিভ জিগ মাউথ ওয়াশ এবং মাইক্রোশাইন ক্রিস্টাল সমৃদ্ধ নতুন ক্লোজ আপ ডিপ অ্যাকশন আপনাকে দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। শুধুমাত্র একটি টুথপেস্ট নয়, এ হল ক্লোজ আপ।
This track was downloaded from FusionBD.com.